exclusively on FusionBD.com.
Hello, 892 0 জীবনের গল্প. হ্যালো, 8920 জীবনের গল্প অনুষ্ঠানে অতিথি তার জীবনের গল্প, তার জীবন দর্শন, আবেগ, অনুভূতি, স্বেচ্ছায় শেয়ার করেন। এখানে এমন অনেক বিষয় থাকতে পারে যেটা অপ্রাপ্তবয়স্করা অভিভাবকের অনুমতি নিয়ে শুনবেন। সর্বোপরি জীবনের গল্প থেকে পজিটিভ, ভালো অর্থে শিক্ষণীয় কিছু গ্রহণ করাই আমাদের উদ্দেশ্য। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো 8920 জীবনের গল্পে। আমি আর্য সেতু আছি আপনাদের সাথে। অন্যান্য সব বুধবারের মতো আমি এবং সাথে একজন অতিথি রয়েছেন, অতিথির কাছে যাচ্ছি। কিন্তু তার আগে আপনাকে বলতে চাই যে আপনি আসুন হ্যালো 8920 তে, এই অনুষ্ঠানে আপনি আসুন, আপনার জীবনের গল্পটি নিয়ে আসুন। দুটো কারণ, প্রথমত এই অনুষ্ঠানটা আপনাদের গল্পের উপরে কিন্তু টিকে আছে, আপনাদের কারণে অনুষ্ঠানটা সামনের দিকে এগোচ্ছে, তাই আপনাদের উপস্থিতি বা আপনাদের পার্টিসিপেশন খুব ইম্পর্টেন্ট। এবং আপনারা এখানে পার্টিসিপেট করতে হলে ফোন করবেন 09613892892 এই নম্বরে। আর আর্য সেতু নামে একটা পেজ আছে, সেখানে আপনি কানেক্টেড থাকুন। এই মুহূর্তেই অর্থাৎ অনুষ্ঠান চলছে, শুরু হয়ে গেছে, এবং এবিসি রেডিও 89.2 FM এর ফেসবুক পেজে গেলেই আর্য সেতু পেজটা ওখানে আপনি ট্যাগ করা দেখতে পাবেন। ওটাকে ক্লিক করলে যে পেজে যাবে সেটাই হচ্ছে অরিজিনাল আর্য সেতু পেজ। এছাড়া বাকিগুলো কিন্তু ফেক, ওগুলোতে লাইক দিয়ে আপনি প্রতারিত হতে পারেন। সো প্লিজ টেক ইউর ওন রেসপন্সিবিলিটিস। অনেক ধরনের অনেক কিছু আমি শুনি। আর আজকের অতিথি রয়েছে যিনি, তার একটা ভিডিও লিঙ্ক শেয়ার করা আছে এই পোস্টে, দেখুন, সেখানে চলে যান, ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং এটাই অরিজিনাল চ্যানেল যেখানে আপনি জীবনের গল্পের সমস্ত অরিজিনাল কন্টেন্ট পাবেন, শোজ, অডিও পাবেন, ভিডিওগুলো পাবেন, অন্য কোথাও পাবেন না। এবং অন্য কোথাও পেলে সেগুলো এখান থেকে ডাউনলোড করে দিয়ে সেগুলো আপলোড করে, এবং সেই চ্যানেলগুলোর এগেনস্টে আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, সেগুলো অ্যাজ আর্লি বন্ধ হয়ে যাবে। আর অতিথির কাছে যাই এবার, কিছু নামটা বলেন।
মারামারি হয়, ঝগড়া হয়, শুনতাম আমি যে আমার মার চাচা আর আমার চাচা আমার মাকে জোর করে আমার আব্বুর সাথে বিয়ে দেয়। তো আমার মার বয়স কত ছিল, কারণ আমার মা 11 ভাই বোনের বড়, আমার নানি আমার মার বিয়ের আগে মারা যায়। আমার বাবা তো গরিব, আমার নানার অবস্থা ছিল ভালো, আমার দাদু টাঙ্গাইল বাড়ি ছিল, তাদের অবস্থা ভালো ছিল। সে এক সময় আসাম চলে যায়, আসাম থেকে আবার আমাদের এখানে আসে কুড়িগ্রাম। আমার আব্বুর আগে বিয়ে করে, প্রথম বিয়ে, সেটা হলো আমার মার চাচাতো বোন ছিল, তার দুটো ছেলে হওয়ার পর সে মারা যায়। মারা গেলে আমার মাকে আমার মার চাচা আর আমার চাচা জোর করে বিয়ে দেয়, এই কারণে যে ওরও মা নেই আমার আব্বুর ছেলেগুলোর মানে দেখে রাখতে পারবে। আমার আব্বুর যাকে বলে মূর্খ, মাও মূর্খ ছিল কিন্তু বুদ্ধিমানও ছিল। এইভাবে পার হতে হতে আমরা তিন বোন হওয়ার পর আমার ছোট তিনটা বোন মারা যায়, একটা ভাই একটা বোন হয়। প্রচন্ড বন্যা ছিল, বন্যার মধ্যে আমার বড় বলতো যে দুইটা ভাই বোন যে হয়েছে জীবিত, আমার আব্বু বাড়িতে নাই। তো যখন আমার জোড়া ভাই বোন গুলো হয়, মানে আমি চোখ দিয়ে দেখছি কিন্তু কিছু মনে নেই, আমার আব্বু বলতো সারা রাত ভাই বোন গুলো কান্না করছে। মানে আমার মার এমন অবস্থা যে ওদেরকে ধরে তোলে নিবে ক্ষমতা নেই। মানে মাথা পাতা ছিল বন্যার মাঝে, বাড়ির পাশে পানি, ঘরের চারের পাশে পানি, আমার মা চুকিতে অজ্ঞান অবস্থা পড়ে আছে। শেষ রাতে যখন ফজরের আজান দেয়, আমার ভাই বোন দুটা মারা যায় আর আমার মারও জ্ঞান ফিরে। জ্ঞান ফিরলে সবাইকে মাটি দেয়, আর এই যে তিন চারটা ভাই বোনকে যে মাটি দেওয়া হলো, মানে কাপড়ে কাপড় দেওয়ার মতো আমার বাবার লাস্টে ক্ষমতা ছিল না, কিন্তু আগে অবস্থা অনেক ভালো ছিল। টাঙ্গাইলে জায়গা রেখে দাদু ভারত চলে যায়, জায়গা গুলো তার বোনে আত্মসাত করে তার বাচ্চারা বাইকনারা। তো এইভাবে করতে করতে আমার ছোট আর কি জোড়া ভাই বোন নিয়ে পাঁচটা ভাই বোন মারা গেল। মানে এমন হতো আমার মা ব্যাগনেট, বাচ্চা হয়েছে 40 দিন পর আবার বাচ্চা পেটে, কারণ তখন তো কোনো ওষুধ পানি ছিল না আর তাদের মাথায় বুদ্ধিও ছিল না ক্ষমতাও ছিল না। এরকম বছর বছর হতে হতে মনে করেন আমার ছোট তিন চারটে ভাই বোন হওয়ার পর, এখন মানে যেটা আমার ছোট মানে একটা বোন হয়, আর সবাই খালি বলতো যে ওই যে আমার আব্বু আগে বিয়ে করছে, ওই একটা ভাই ওর নানি একবার নিয়ে নিতে, আর একটা আমার মা পালতো। মা পারলে ওই ছোট থাকতে ওর নানি যে খারাপ বুদ্ধি দিয়ে ভাগাই যাবে ওটাকে। ওর আমার আব্বু সেটা নিয়ে অনেক টর্চারিং করে, আমাদেরকে মারধর করে, ছেলেই ধরা দেয় না, মেয়েরা কি ধরা দেবে, একে একে তিন চারটে বোন হইলাম। আর আমি যখন পেটে আমার মাকে আমার আব্বু একটা লাল পেরে টাঙ্গাইলে কাপড় কিনা দেয়, পাশের বাড়ির এক মহিলা দেখে আর কি অনেক মানে আকার ইঙ্গিতে বা কেঁচা কথা বলে। তারপরে দেখি আমার মাকে আর কোনোদিন আমার আব্বু কাপড় দেয় না। তারপর আমি এরকম বুঝতে পারলাম যখন আমার ছোটরা হয়ে ভেসে যাবে, মানে এক বছর পার হলো, কেউ হামুতে মারা যায়, কেউ পাতলা পায়খানা হয়ে মারা যায়, কেউ জ্বর এসে মারা যায়।
কিন্তু
হ্যাঁ, আমার ভাই বোনেরা, আমার ছোট গুলা,
মানে সব ভাই বোন মারা যাচ্ছে,
মানে আমার ছোট একটা না চারটা পাঁচটা মারা গেছে এই এক বছর একটা করে বাবু হচ্ছে আমার।
আচ্ছা,
তো মানে সবাই আমার মারে, আমরা একটা না খালি ভাব বোন হতাম দেখে বলতো আট করে, আমার মাকে বলতো আট করে।
আচ্ছা,
পরে আমার ভাই বোন গুলো যে মারা গেত, আমার আব্বু কাপড়ে কাপড় দিতে পারতো না, দেখা গেছে নৌকা নিয়ে কোনো কাজে গেছে আমার ভাই বোন মা হয়ে মারা গেছে, বা জ্বর এসে দুদিনের মধ্যে মারা গেছে। আমার নানুর যে পাঞ্জাবি থাকতো লুঙ্গি থাকতো সেগুলো মাটি দিত। তো আমার ছোটটা যখন হলো তো ও একটু কালো হয়, আমি মনে মনে বলি কি আমার এই বোনটা যদি বেঁচে থাকে আমি ভিক্ষে করে হলেও ওকে লেখাপড়া করাবো, আর ও যা হবে আমি তাই দেবো। এমন অবস্থা হয় মানে ছোটবেলায় একদিন আমার মা আমাকে রেখে মামা মাটি কাটতে যাইতো, মানে আব্বু মাঝে মাঝে কাজে যাইতো, খোঁজ খবর নাই, চারটি পাঁচটা ভাই বোন তো খাওয়া লাগে আমার দাদি শুদ্ধা। মানে আমার মা সারাদিন মাটি কেটে আসে, এসে গোসল গোসল করে ওদেরকে টিন ঠিক করে, মানে আমার মা সর্দারের মতো ছিল, টিন ঠিক করে যাচ্ছে তো আমি ডাকছি, ডাকছি কেন আমার মা আমার এমন ভাবে ডানার মধ্যে মাছ, মানে আমার হাতটাই ভেঙে যায়, আমার ডান হাত ভেঙে যায়, ভেঙে গেলে দুই তিন মাস অনেক খারাপ অবস্থা। যখন একটু ভালো হয় আমার মা বলে উঠোন দিকে একটু পানি নিয়ে এসে তো হাইটে যাচ্ছে, একলাই আমি মানে গোর খেয়ে আবার হাতটা বলে গেছে, বলে গিয়ে কান বন্ধ উঠে গেছে বলে, কিন্তু তখন প্রাথমিক কোনো চিকিৎসা ছিল না। তো ওইভাবে বড় হই, বড় হইতে হইতে আমি আমার যে ছোট ভাই, আমার ছোট যে ছোট একটা ভাই হয়, মানে ভাই হলো ছয় নাম্বার, ভাই যদি হয় আমার মা একদিন বিড়ি আনতে বলছে আমার আব্বু গ্যান্ডারি কাটতেছে, দেখলাম আমার মা বিড়ি নিয়ে আসতে দেরি করছে, আমার মানে তখন বিড়ি খাইতো যে বিড়ি আনতে বলছে আমার মা একটু লেট হয়েছে, পিয়ারা গাছের গোড়া দিয়া বডি আসারি ছিল আমার মা, কিন্তু তখন অন্তঃসত্ত্বা বাচ্চা হবে কিছুদিন ভিতরে, এমন ভাবে মারতে আমার মা অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেলে আমার চাষি আমার আব্বুরে অনেক বকাঝকা করলো, পানি টানি ডাললো, জ্ঞান ফিরলো, আর কিছুদিন পরেই রোজার মধ্যে আমার মার বাবু হবে।
আপনার কততম বাবু এটা?
আমরা তিন বোন
মারা গেছে, কয়টা ভাই
ভাই বোন? আমার ছোট মারা গেছে পাঁচটা,
পাঁচটা ভাই বোন
মানে আমি এরকম শুনি এখন বুঝি, তখন তো বুঝতাম না, যখন বেগনিট থাকে মানে বাবু ঘর পর চল্লিশ দিন এক মাস দেড় মাস পরে যখন হয় তাদের ভুলের কারণে আবার বাবু পেতে হয়,
তিন বেলা খেতে হবে সেই মাকে, আরো অনেক অনেক মেইনটেনেন্স আছে, অনেক পুষ্টিকর খাবারের ব্যাপার আছে, এবং এত ফ্রিকুয়েন্টলি যদি বাচ্চা গর্ভে ধারণ করা হয় এটা যে কি পরিমাণ শারীরিক প্রেসার বা কষ্ট সেটা আসলে ওই মাই বুঝতে পারে।
তারপরে তো আমার বাবা মানে অত্যাচার করছে,
কারণ ওদের ওই জ্ঞানটা ছিল না,
না ওই জ্ঞানটা উনি ছিল না।
বাট দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে একটা বাচ্চা পেটে আসলে সেটার যত্ন এবং সে মায়ের এবং বাচ্চার দুজনেরই যে পরিমাণ যতটা দরকার, ফ্যামিলি থেকে মেন্টাল সাপোর্ট দরকার, তার কিন্তু কিছু মানসিক পরিবর্তনও আসে একটা মায়ের যখন বাচ্চা পেটে আসে, মানসিক সাপোর্ট দরকার, শারীরিক সাপোর্ট দরকার, ফুড ইজ নেসেসারি, এছাড়া অনেক ইম্পর্টেন্ট কিছু মেইনটেনেন্স আছে
ওই ব্যাপারে।
হ্যাঁ, যে কারণেই খুব আপনার ভাই বোন গুলো মারা গেছে, এবং সেটা কষ্টটা কেউ পেয়েছে, আপনার মা এত কষ্ট করে গর্ভ ধারণ করলেন, হ্যাঁ বাচ্চা গুলো প্রসব করলেন এবং তারপর সে বাচ্চা গুলো মরে গেল, সবচেয়ে তো কষ্ট আপনার মাই তো পেলেন, শারীরিক কষ্ট, এরকম বাচ্চা মরে যাওয়া মানে এটা ফিলিংস আমি আই কান্ট এক্সপ্লেইন,
অনেক কষ্ট।
তো একটু কেয়ারফুল, একটু না প্রচুর পরিমাণে কেয়ারফুল থাকতে হবে ব্যাপারগুলো। তো আমি লিসনারদেরকে বলছি যারা শুনছেন, প্লিজ বি কেয়ারফুল অন দ্যাট কেস, যে বলেন আপনি
তো ভাই হওয়ার আগে যখন পেটে উঠে মারলো দেখি আমার মার বাবু হবে, সবাই বলো আমার বাবু হবে, মেয়েরা আসে ঘরে ঢুকে দেখে যায়, মানে বাচ্চা প্রসব হলে যে যন্ত্রণা হয়, কিন্তু বারো দিন বাচ্চা হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, ঘরে দরজা দিয়ে আছে, রোজার বারোটা আছে, আমার মার বাবুটা হলো, সবাই বললো যে আজকের রাতে থাকলে মাও মারা যেত বাচ্চাটাও মারা যেত, মানে একাই হলো। তখন কিন্তু গ্রামে আছে না যে ছোটখাটো ডাক্তার থাকে সাইকেল নিয়ে শহর এলাকায় চিকিৎসা করে, ওরকমও কেউ মানে আমার আব্বু আনে নাই। পরে আমার ভাই হলো, সবাই বললো হাতে পায়ের চারাগুলো মরে গেছে, আজকে রাত থাকলে মা ছেলে দুটাই মারা যেত। পরে ভাইটা হলো,
আমি প্রশ্ন করেছিলাম যে আপনার মায়ের শরীর কি খারাপ হচ্ছিল, দুর্বল হচ্ছিল?
হ্যাঁ, দুর্বল হতো, শুকিয়ে গেত, অসুস্থ থাকতো, আবার মাটি কেটে হইতো।
অ্যামেজিং, এগুলোই হয় আমাদের দেশে। আমাদের দেশে যে অর্থনৈতিক যে যাতাকল, তাতে করে সবকিছুই করতে হবে, সংসার করতে হবে, সেই সংসারের মেনটেনেন্স চিন্তা করতে হবে, বাচ্চা পেটে ধরতে হবে, সেই বাচ্চা পেটে নিয়ে আবার কাজও করতে হবে। দ্যাটস রিয়েলি স্যাড। কি সমাধান আমার জানা নেই, নিশ্চয়ই কোনো সমাধান আছে, একাত্মতা সবার, আরো অনেক অনেক ইনিশিয়েটিভ। যাই হোক, এদিকে না যাই, আপনি বলুন।
আর ওই যে নানু তো করে সৎমা, আমার নানু দুধে, আমার নানু নাকি বাংলাদেশে প্রথম নৌকা নামায়, নানু হইল তিন দিয়ে নৌকা বানাই,
প্রথম নৌকা বানায়।
হ্যাঁ, উনি বলে প্রথম তিন দিয়ে নৌকা বানাই মানে আরিসে আসতো শিগুড়ি গ্রাম থেকে, অন্য কোন জেলায় বেড়াইছে কিনা জানি না।
একটা নিউজ, যাই হোক, আপনি যতদূর জানেন যে আপনার নানি,
অনেক দূরে দূরে মানুষ বলতো তোমার নানুই প্রথম নৌকা সৃষ্টি।
ওনার নাম কি?
আমার নাম নাম ছিল আরিফ খান।
আরিফ খান, আচ্ছা, কোন এলাকায় ঘটনা?
এটা কুড়িগ্রাম।
আচ্ছা, কুড়িগ্রামের হয়তো পুরনো মানুষ বা কালক্রমে শুনেছেন হয়তো, অনেকে অনেকে হয়তো জানেন। প্রিয় শ্রোতা, নৌকার ব্যাপারটা বুলবুলি যেভাবে জানে ও সেভাবে ব্যাখ্যা করেছে, কিন্তু আসলে ব্যাপার হচ্ছে যে আমাদের নৌকা বাংলাদেশের এটা শত শত বছরের ঐতিহ্য। এটা অনেক ধরনের নৌকা আমরা দেখেছি, একটা কনসোল ভিতরে নৌকার ডিজাইনে কিছু পার্থক্য আছে, মানে অ্যাজ পার অ্যাজ আই নো যে এটা বহু পুরনো একটা ঐতিহ্য, বহু পুরনো একটা ট্রেন্ড, এবং এটা আমাদের গর্ব। আর এরকম কিছু নমুনা, কিছু এক্সেপশনাল ডিজাইনের এবং বহু প্রাচীন কিছু নৌকার নমুনা হয়তো আপনারা আমাদের জাতীয় জাদুঘরে গেলে দেখতে পারবেন। ওকে, তারপরে
আমার মারও হেলথে চাকরি হয়, মানে সরকারি চাকরি, সেটাও মানে আমার নানু নিতে দেয় না। আর অর্ধেক থাকে, আর অর্ধেক আর ছেলেরাই থাকতো, মেয়ে জামাই যেই থাক, তাদের একটা মাল্লাদের ভাগ হয়, ওই ভাগটা মানে আব্বুকে দিত না। মেজুমা মা থাকতো, বলতো কি পাড়ায় দিস তাইল দান, আটা মাটা পাড়ায় দিন। আমার বড় আপু বলে একদিন গেছে কি নাকি মনে করে, আমার মামা বলে আমার আপুর দূর মাসে ঘরে খাবার থাকতো না, টাকা ঠিক মতো দিত না, আর বলতো আমার আব্বু কাম করে না, তখন মনে করেন আমার মা মাটি খাটতে বাধ্য। কারণ না, তার বাপের বাড়ি থাকলে কি হবে, আর আমাদের জমি তো মাসে মানুষের খাটতে, মানে আব্বুল আবাদ করার বুদ্ধি নেই, মানে টাকা তো লাগে, কি করে টাকা জমায় উনি জমিগুলো চাষ করবে। আমার আমার মা এত রাগি ছিল, আর আমি এত দুষ্টমি ছিলাম। একদিন আমার শিখে গাছের লোকে বাইন্ধে দিচ্ছে ভাত খাবার না দিয়ে, ওই গাছের লোকে বাইন্ধে দিচ্ছে ভাত খাবার না দিয়ে, সবাই ভাত খাচ্ছে আমাকে খাই খেতে দিচ্ছে না, বাইন্ধে রাখছে, দুষ্টমি কি বা করছি। পরে আমার চাষ্ট বোন, যে চাষা আমার তো একটাই চাষা ছিল, মারা যায়, সেই চাষ্ট বোনও মারা গেছে, কিন্তু সেটা তখন বেঁচে ছিল, আমার বলে ছুটে আসে। আমার মা এমন মারতো, আমি একদিন কান্না করতেছি, আমার আব্বু কি করছে, আমারে এমন আচার দিছে যে আমি পায়খানা প্রস্রাব করে দিছি, আমার চোখ দুটো বলে কপালে উঠে গেছে, আর আমার মেজো বোনটা মানে আমার যেটা বড় সেটাকে ফেলে দিতে গেছে, মানে
এত প্রচুর অত্যাচার করতো।
হ্যাঁ, প্রচুর, মানে কানলো কেন, ধরলি না কেন, আমার মেজো বোনটাকে নিয়ে ফালাই দিতে গেছে। প্রথমে আমাদের একটা লম্বা ক্ষেত ছিল, 10 মিনিট থাকলে ওই ক্ষেত শেষ হতো, একবার সেই মাথা ফেলে দিতে যাচ্ছে, আর আমাকে তো আদা মরা বানাই দিচ্ছে, আমার বলে কোনটা জ্ঞান নাই। পরে আমার কাছে মোটা ধারো যে আমার আব্বুকে বাইরেছি, পরে আমার আপুরে যায় নিয়ে আসছে, তার থেকে যে আমার চোখটা একটু হলো বড়, আর আমার গাটা একটু হলো বোঝা, সে থেকেই। পরে বড় হইলাম, দেখলাম যখন আমার ছোটটা হলো, আমার নানু একবার আমার মাকে নিয়ে গেছে, আমি রাত্রে যে আমার ছোট বোনটা নিয়ে আমার মার সাথে ঘুমাইতাম, আবার সকালবেলা এসে পড়তাম, ধান চাই লাভ সব বেঁচে পালাইতো, 2-3 দিন না খেয়ে থাকতাম। এরকম করতে করতে মনে করেন আব্বু একবার টাঙ্গাইল নাকি শুনলাম বিয়ে করছে, টাঙ্গাইল শুনলাম বিয়ে করছে, পরে আমার মা আমাদের কিনে করি গেলাম এই শহরে থাকবে না, তার বাপে বাপে দেখে না, ভাইরা দেখে না, আমি এরকম করে চলে যায়, উনি কাজকর্ম করবে আমাদেরকে আশেপাশে কাজ করতে দেয়।
আচ্ছা,
মানে বাড়িতে এমন অবস্থা হলো, মার গয়না বেচতে বেচে, সাজের খাতা বেচতে বেচে, হান্ডি পাতিল বেচতে বেচে, আমাদের যে ভালো ভাত রান্না করে খাবো ভালো একটা পাতিল ছিল না,
সব বিক্রি করে দিত।
হ্যাঁ, সব বিক্রি করে দিল। আর ওই যে ভাই, যেটা বড় ভাই চলে আসলো, বুদ্ধি দেখে যায় দিল, মানে ওরে খুঁজতে খুঁজতে আসতো জমি বেচা, আমার মা আমার আব্বু চাউলের ব্যবসা করতো, ঢেঁকিতে আমরা ধান পাই না, চাইল বানায় মাথায় করে নিয়ে দুই বোনে দিয়ে আসতাম, তখন বয়স অনেক কম, আধ মন করে চাল উঠাই দিতে নিতে পারতাম না, নিয়ে অনেক দূর হাঁটে এটা আব্বুরে দিয়ে আসতাম। তো আমার আব্বু কি করতো, একবার শুনছো ভাই মারা গেছে, আবার শুনছে এক্সিডেন্ট করছে, দুইবার খেত বেছে ওই টেকা গুলো হারাই বলছে, হারাই তারা তেমন টাকা জমিনও নেই, মানুষের খেতে চাষ টাস করে দেখায়, গেন্ডারি আবাদ করতো, গেন্ডারি চোরা বানায়, বিকেলবেলা ছুড়বো সব, বিকেলবেলা মানে গেন্দারি ফালাই থাকবো, সকালবেলা ঘুরিয়া তাকে কি করবো, মানে আর কি আবার বিকেলে ভাঙাইবো, আমার আপাও আমরা সাথে সাথে বানতাম, সহযোগিতা করতাম। ওই যে কষ্ট করে আমার আপু শুনলাম একটা, মানে আমার আপু একটা আমাদের গ্রামের একটা ছেলের সাথে সম্পর্ক করে, সম্পর্ক করলে গ্রামের বাড়ি একজনের সাথে একজন কথা বলে যা হয়, তখন কিন্তু আমার আপু বেশি বড় না, এনে অনেক কথা বলা বলি হয়। হইলে ওই ছেলের বাবা কি বলে, কয় ওমরের, আমার আব্বুর নাম ওমর আলী, কয় ওমরের হলো পাঁচটা ছয়টা মেয়ে, ওর মেয়ে আমি আনবো আমার পাঁচটা ছয়টা ছেলে, মানে এরকম কোন কিছু কথা বলে কথাটা আমার মাথায় খুব পিন করে। তখনই মানুষ বলা বলি করে না, আমার মাথায় খুব পিন করে। পিন করলে আমার আপুরে আমার মামা একটা ছেলের সাথে বিয়ে দেয়, মানে ছেলে ভাই বউর সাথে খারাপ সম্পর্ক, আরেক ভাই শালির সাথে বিয়ে, যে বরযাত্রী যাবে সেই ভাই বউ যাকে জানাই, যাইতে না দিলে মধ্যরাত্রে আমার মামা এসে আমার বড় অপুকে নিয়ে সাথে জোর করে বিয়ে দিল। বিয়ে দিলে ছেলে তো পরের দিনই ভাত আরেকটার সাথে সম্পর্ক, এটা নিয়ে অনেক কিছু খারাপ কিছু হলো, হলে আমার আপু বিগুলো ঢাকা এসে বললো, মানে আমার ফুপুর কাছে
জোর করে বিয়ে দিয়েছিল,
জোর করে রাত তিনটা বাজে ডাকে এনে সেখানে তো বিশ্বাস শালিশ হচ্ছে, সেটা সম্পর্কে ফুয়াতো বই নিয়েছে।
ঘটনাটা কি ছিল বলেন তো?
আমার আপু অন্য একটা ছেলের সাথে প্রেম করে, মানে প্রেম করেই তো অপরাধ। এখন মানুষে আবার ওই ছেলের বাবাকে বলে কি, তো ওর মেয়েগুলো তো ভালোই, তুমি ওর মেয়েটাকে ছেলের বউ করে আনো না কেন, আনলেই তো হয়, বউ করে আনলেই তো হয়। তারপরে ওই যে বলে যে ওর তিনটা চারটা মেয়ে, আমার ছয় ছটা ছেলে, আমি ওর মেয়েকে কেন আনবো, আনবো না, বা ওর মেয়ের বাতান, পরে কথাগুলো মানুষের যে বলা বলি করে আমার মাথায় খুব আঘাত লাগে। আর আমার আপুরে কি করে, ওই যে প্রেম করছে অপরাধ হয়ে গেছে, তার এক বোনের ছেলে, তার ভাই বউর সাথে খারাপ সম্পর্ক, কিন্তু বিয়ে ঠিক হয়েছে, বরযাত্রী যাবে যেটা দিচ্ছে না, ওই যে ভাইয়ের বউর সাথে খারাপ সম্পর্ক, তারা লুঙ্গি মুঙ্গি টেনে ধরে রাখছে, তারা সেখান থেকে ছুটে মুটে বিচার টিচার বসছে, এরা তিনটা বাজে আমার বোনকে বিয়ে দিচ্ছে, আমার আব্বু জানে না, আমার মাও জানে না। আমার মা বলছে ওকে ডেকে কই নিয়ে যাস, যেখানে খুশি সেখানে নিয়ে দেয়, তোমার বেঠা বিষয় নেই, নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেয়। কিন্তু ওই স্বামীর সংসার আমার আপারও হয় না, ছেলেটারও হয় না। যাই হোক, পরে মনে করেন অনেক অপবাদ টপবাদ নিয়ে আমার আপু ঢাকা আসে, ঢাকা এসে এক বাড়িতে ওঠে, আমার ফুপুকো বাড়িতে
আসে। কি হয়, সংসার করতে পারে না তাড়াতাড়ি হয়,
মানে ছেলে আপুর সাথে সম্পর্ক সংসার করে না, করবে না, ওই ভাই বউর সাথে
সংসার, তারপর অন্য জায়গায় সম্পর্ক ছিল,
তার অন্য জায়গায় সম্পর্ক ছিল, আবার আকসুন তো আমার আপু আরেকজনের সাথে সম্পর্ক করে, চলে আসছে, চলে আসলে ওই যে গ্রামে স্বামী নিয়ে না খাইলে যেরকম খারাপ খারাপ কথাবার্তা হয়, আর আমার আপু কি করে 150 টাকা সুদে নিয়ে ঢাকা আসে বোধবাজার,
150 টাকা তাও সুদে নিয়ে,
সুদে নিয়ে ঢাকা আসে, সে এলো বোধবাজার আমার ফুপুর বাড়ি, সে আমার ফুপুর বাড়িতে আসে এক কাকার সাথে, সে এক বাড়িতে থাকে, এক বাড়িতে থাকলে সেই কাকি কষ্টের কথা শুই না, চাকরি দিয়ে দেয়।
আচ্ছা,
আমি লুবে লুবে আসি, কারণ বরাবরে অনেক ভালোবাসি, লুবে লুবে আসি, পড়ালেখা করাবে। আর আমি ছোট থেকে খালি কি মনে করতাম, যে আমার কেউ যদি পালক নিত, মানে মারি খাইতাম না, আমার যদি লেখাপড়া করাইতো, আমি অনেক বড় কিছু হতাম, হইয়া যে আমার পালতো তাকে আমি দেখাশোনা করতাম, আর আমি আমার মারও কষ্ট দূর করে দিতাম, কারণ আমার মা প্রচুর কষ্ট করতো, এত কষ্ট করতো, আমি আমার মার গায়ে ব্লাউজ দেখতাম না, দেখতাম অন্য মানুষেরা ব্লাউজ পরে আমার মা ব্লাউজ পরে না, অন্য মানুষেরা ভালো ভালো কাপড় পরে আমার মার পরে অনেক সেরা সেরা কাপড়, আর আমার আব্বু অনেক মারধর করে। খালি আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম আমার যদি কেউ পালক নিত, আমার যদি কেউ পালক নিয়ে লেখাপড়া করাইতো। ঢাকায় এসে চাকরি নেই, প্রথম যেদিন আমি আসি আমার একটা অফিসের গেটে যেতে বলে, আমি যাওয়ার পথে এক কাপড় সাথে দেখা হয় তার নাম আসিয়া, সে নিয়ে আমার অন্য অফিসে চাকরি দেয় দিলে, এদিকে তো খবর হয়ে গেছে আমি অফিসে যাইনি, মাইকিং করা হয়ে গেছে, কারণ মাইকিং করা হয়ে গেছে, আমি হারাই গেছি, রাত 9টা বাজে বাড়িতে গেছি, চাকরি হয়েছে আর মাছ দূর করে নাই, রয়েছি, রইলে আমার বড় অপুর বিয়ে হয়ে যায়। পরে আমরা এই বুটমিল্লাকে এলাকায় ভাড়া থাকি,
কোন এলাকায়?
বুটমিল্লাকে এলাকায় ভাড়া থাকি, যে বাড়িতে ছিলাম ওই বাড়িতে বড় অপুর বিয়ে হয়। আমার বড় অপুর বিয়ে হয় কেমনি, বরযাত্রী 3 দিন যায় ফিরে আসে, আমার আপুকে দেয় না।
কেন
দেয় না? মানে ময়মনসিংহ এক ছেলে পছন্দ করছে, ছেলে কালো, মানে দুজনের কোনো সম্পর্ক নাই, পছন্দ করে বিয়ে, মানে যে বাড়িতে ছিলাম উনির এক ভাইয়ের বউ বিষ খেয়ে মরছে, আরেক ভাইয়ের বউ চলে গেছে, বরযাত্রী 3 দিন যেদিন দেয় না ওই দিন, মানে আমার দুলাভাই নেতা বেতা নিয়ে যায়।
বরযাত্রী দেয় না মানে?
বরযাত্রী যায়, মেয়ে দেয় না,
মেয়ে দেয় না। আচ্ছা,
যে বাড়িতে থাকি ওই বাড়িদেরকে কাকা ডাকি।
আচ্ছা, এটা কোন মেয়েটা, আপনার বোনের?
আমার বড় বোন।
আচ্ছা,
আমার বড় বোন তখন তাকে নিয়েছে 5-7 মাস পর, তো ছেলেরা দিন দিনে দিন নেতা পাতা নিয়ে যায়, যে আজকে যদি একে না দেয়, এরা 3 বোন চাকরি নিছে, এর মধ্যে আমার মেজোটাও চাকরি নেয়, মানে 2 মাস আগা পাশা 3 বোনই চাকরি নিয়ে দেয়, যে এই তিনটাকে আমরা 3 জন আছি, মানে আমার দুলাভাই টালতো ভাই আছে, একটা ফুবাতো ভাই আছে, একটা আমার দুলাভাই, 3 জন আমাদের 3 ভাই আটকে নিয়ম হিসেবে চলে যাবে, পরে বিয়ে দেয়, কারণ নেতারা তো তাদের সাথে কথাবার্তা বলে, বিয়ে দেয়, বিয়ে হয়। কিন্তু ওই বাড়ির একটা ছেলে জেলখানায় থাকে, জেলখানায় থাকলে 10 বছর পর জেলে থেকে আমার পিছু লাগে, আমরা সেখান থেকে চলে যাই।
আপনার পিছু লাগে
মানে আমাকে, আমার সাথে সম্পর্ক করতে চায় বা প্রেম করতে চায় না, বিয়ে করতে চায় মানে, তখন আমি এসব বুঝি না।
বয়স কত
তখন? আমার বয়স 11 চলছে, 11 মাঝামাঝি। তো আমাকে নিয়ে আসে, নিয়ে এসে বাড়া থাকি, বাড়া থাকলে কয়েক মাস পর আমার মাকে আনে, মাকে আনে কি আব্বু রাজমিস্ত্রি কাজ করতো, এখন বুঝি রাজমিস্ত্রি কাজ তো প্রতিদিন হয় না, মাঝে মাঝে গ্যাপ যায়। তো আমার আব্বু রাজমিস্ত্রি কাজ করতো, আমি আমার মেজো বোন মামাতো বোন আমার আব্বু আমার ছোট মামু বাড়া থাকতাম একসাথে, আমি আমার আব্বুর বুকের মধ্যে ঘুমাইতাম চাকরি করে। তো আমার আব্বু যখন ওই যে তাস খেলতো অবসর সময়, আমার ছোট মামার সাথে এক পর্যায়ে ঝগড়া হয়, মানে মারামারি পর্যায়ে, আব্বু আমার এক মামা যে আমার 9টা মামা,
মানে 9টা আপন মামা,
আমার 9টা আপন মামা যায় দেখে, আমার যে ছোট তিন ভাই বোনই অসুস্থ, সবগুলোর আমার সাথে হয়েছে, আমার মা অসুস্থ, কিন্তু আমার আব্বু বাড়িতে টাকা দিচ্ছে না, ঠিক মতো কাজ করতেছে না, টাকা দিচ্ছে না, এগুলো খায় কি বা কিভাবে কি হয়। তাই মামারা বুদ্ধি করে মাকে বেড়াইতে আনলো, বেড়াইতে আনা মানে এদের একটা পরিকল্পনা ছিল, বেড়াইতে আনবে কিন্তু আর দেবে না। আব্বু বাড়িতে যায়, মাকে নিয়ে আসে, তখন আমার বড় আব্বু প্রেগনেন্ট থাকে আর আমার মাকে যেতে দেয় না, যেতে না দিলে তখন তো মাকে নিয়ে মানে যে ফ্যাক্টরিতে চাকরি করি 9 মাসের ওভারটাইম বাকি, 1 মাসের বেতন বাকি, অন্য অফিসে চাকরি, অন্য অফিসে চাকরি নেই
তখন। আচ্ছা হ্যাঁ বলেন।
তখন মনে করেন যে তখন আমার বেতন ছিল 800, অন্য অফিসে কুরিয়ার অফিসে চাকরি নেই, চাকরি নিলে সেখানে বেতন ধরে হলো গিয়া 2400।
আচ্ছা
2400 বেতন ধরে, বেতন ধরলে সেই টাকা টুকা দিয়ে দেয় না, মানে এমন দিন গেছে না খাইয়া, বাচ্চা বা ছোট ভাই বোন নিয়ে 2টা রুম ভাড়া, কি দিয়ে কি করে খাই, মানে বাকি বুকি দিয়ে কষ্ট করে চলতে 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 ওভার টাইম নিয়ে ভাইয়া মাসে 18 দিন রাত 2টা বন্ধ ডিউটি করতাম, রাত 18 দিন 2টা বন্ধ ডিউটি করতাম। আমার এমন হইতো ভাইয়ের আসলে আমার কাঠনের ভিতরে পড়ে থাকতো।
কিসে
কাঠনের ভিতরে?
কেন
ছুটো, মানে ছুটো মানে আমি এমন করতাম, আমার সুতো ভাঙাইতে দিচ্ছে হেল্পারই করতাম, সুতো ভাঙে মানে আমি সেলোয়ার খুলে দিয়ে হাঁটা দিতাম, নিজে হাঁটতে সবসময় আমার নিজে হাফ প্যান্ট থাকতো, মানে সেলোয়ার ভালো লাগে না হাঁটতে, খুলে খুলে দিয়ে হাঁটা দিতাম।
আচ্ছা
আমাদের ছোট বইলা মাথায় স্কার্ফ বাইনা দিত, গায়ে উন্না দিয়ে দিত, আমি কি করতাম, আমি উন্না পরবো কেন, উন্না মানে ছেলেদের মেশিন এর সাথে বাজারে শুয়ে চলে যেতাম। আমাদের মনুভাই ছিল, মানুষ বলতো যে মনুভাই তোমার পাগলে উন্না খেয়ে গেছে, মানে বুঝতে পারতো যে মেয়েটা ছোট, তখন মনুভাইরা ডাকতো মনুভাই তোমার পাগলে উন্না খেয়ে চলে গেছে, ওই উন্না টুকে এনে আবার দিত, ধরো তো বাইর করে দিবে, উন্না খুলে দেখ কেন, ছেলার খুলি খুলিস কেন, মান সম্মান বুঝিস না, খুলিস না। এরম করতে করতে মনে করেন যখন বোন গুলো আসলো, আসার পর আমি যে নতুন অফিসে চাকরি নিলাম, 2-3 হাজার টাকা বেতন পাই ভালো, আব্বু আসলো, এর মাঝে 2-3 বছর কেটে গেছে, আব্বু আসলো মাকে নিতে, সেদিন আমি 3175 টাকা বেতন পাই। দেখছি আমার আব্বু রাত্রে আসছে, সকালে চলে যাচ্ছে, আমার ফুয়া আমার আব্বার ফুয়াতো ভাই সাথে আসে মাকে নিতে, তারা তারা কি পরামর্শ করে জানি না, আমার বড় আপা বলে কি জায়গা জমি বিক্রি করে তোমার কাছে এসে পড়বো, মামাদের কাছে এসে পড়বো, এসে এখানে জায়গা জমি রেখে সবাই মানে আমার আব্বু জায়গা বিক্রি করে ঢাকা আসবে, আসলে আমার আব্বুর একটা ছোটখাটো দোকান টোকান দিয়ে দিলে আমরা ভালো অবস্থা চলতে পারবো। তো সেখানে যে কি কীটনাশক লাগে জানি না, আমার আব্বু আর আসে না। আমি যখন 2002 সালে 5 মাসে ইতিপূর্বে চাকরি নেই, চাকরি নেওয়ার পর যেদিন চাকরি নেই সেদিন মনে করেন ওই একটা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্পর্ক হয়,
মানে
মানে আমি যখন 2002 সাল 5 মাসে
আইন শৃঙ্খলা বাহিনী বলতে তো বাহিনী মানে তো বিশাল বড় ব্যাপার,
মানে সেনাবাহিনী,
মানে সেনাবাহিনীতে কর্মরত কারো একজনের সাথে আপনার
কারো একজনের সাথে আমার
সম্পর্ক হয়। আচ্ছা দাঁড়ান, কি ধরনের সম্পর্ক এগুলো এখনো শুনতে পাচ্ছি না আমরা, কারণ আমাদের এখন ব্রেক নিতে হবে। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন হ্যালো 920 জীবনের গল্প, এবং আজকের অতিথির গল্প আমরা শুনলাম, বাট এখন একটা বিরতি নিতে হচ্ছে। তার জীবনের গল্পটা অনেক বেশি ডাইমেনশনাল, দ্যাট ইজ এখন শুনে অনেকখানি ফ্ল্যাট মনে হচ্ছে আপনার, মানে মনে হচ্ছে যে তো খুবই কমন, বাট বিষয়টা সেরকম নয়। গল্পের মূল জিনিস সামনে আসছে যেগুলো শুনে আপনি পুলকিত এবং আতঙ্কিত দুটোই হবেন। সো প্লিজ ডোন্ট গো এনিওয়্যার, আপনি শুনছেন হ্যালো 920 জীবনের গল্প, আর যে সেতু আছে আপনার সাথে একটু পরে ফিরে আসছে। হ্যালো 890 জীবনের গল্প, হ্যালো 890 জীবনের গল্প, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে হ্যালো 8920 জীবনের গল্পে। আর যে সেতু আছে আপনার সাথে এবং রয়েছে বুলবুলি, বুলবুলির গল্পের একটা পার্ট আমরা শুনেছি এবং আমি একটু বলেওছি আপনাকে যে এই পর্যন্ত শুনে হয়তো মনে হয়েছে যে গল্পটা তো একইভাবে আগাচ্ছে, কিন্তু নয়, ব্যাপারটা সেটা একদমই নয়। আপনি সাথে থাকুন, আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। বাট ফোন নম্বরটা একটু বলে দিই, যেখানে ফোন করলে আপনি এই অনুষ্ঠানে আসতে পারবেন। আজকের অতিথির মতো আপনিও এখানে বসে লাখো লাখো মানুষের কাছে আপনার জীবনের গল্পটা বলতে পারবেন। 09-613-892-892 ফোন করুন এখানে। আর আর্য সেতু নামে পেজ আছে এবিসি রেডিও 89.2 FM এ। ফেসবুক পেজে এই মুহূর্তেই আজকের অতিথির ছবি সহ, অর্থাৎ বুলবুলির ছবি সহ একটা পোস্ট দেওয়া আছে, সেখানে আর্য সেতু পেজটা ট্যাগ করা আছে, ওটাতে লাইক দিন। একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওই একই জায়গায় পাবেন, যেখানে ক্লিক করলে আপনি একটা চ্যানেলে যেতে পারবেন, সেখানে এই বুলবুলির একটা ভিডিও আছে এবং ওই চ্যানেলেই সবসময় আপনি জীবনের গল্পের সমস্ত আপডেটস, ভিডিও অডিও এগুলো পাবেন। যাই হোক, আমরা বিরতি নিয়েছিলাম যে আপনি যখন সাভারে আসলেন, আর্মিতে কাজ করে এরকম একজন মানুষের সাথে আপনার একটা সম্পর্ক
নানা হতো,
নানা হতো ইয়ং বয়সে, তার সম্পর্কে নানা হতো কিভাবে?
সে হলো আমার মামার মামা শ্বশুর,
মামার মামা শ্বশুর,
মামার মামা শ্বশুর, তাকে নিলাম যেদিন ইপিজিতে, ওই দিনই ছেলেটার সাথে পরিচয় হলো। এর মাঝে আমার আমরা কবিরপুর একটা জায়গা কিনি, সেটা আমার মামারা ফিরত নিয়ে আমাদের কালিয়াগুড়ির একটা জায়গা নিয়ে দেয়। সেই জায়গাটার প্রশ্ন পরে আসি, যাতে ওই জায়গাটা শুধু টাকা নিয়ে কিনি, কিনলে সেখানে ঘর তোলা চলছে, আমার চাকরিও চলছে, ভাই বোন গুলারে ছোট তিনটা ভাই বোন স্কুলে ভর্তি করে দিলাম, দুই বোনে কর্ম করি। ওই যে আমার বড় পর্যন্ত বিয়ে হলো, এখন তাদের মেয়ে রাখার জন্য আমার মাকে আর দিতে দিল না। তো আমি যখন নিপিজের চাকরি নেই, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্পর্ক হয়, কিছুদিন পর আমি তাকে তার সাথে 5 বছরের সময় নিই, 5 বছরের ভিতরে আমি আপনার সাথে কোনো ঘনিষ্ঠতা হতে পারবো না, আমার ভাই বোনদেরকে মানুষ করতে হবে।
5 বছর?
হ্যাঁ। তো কিছু টাকা পয়সা জমায় আমি আমরা দুই বোন আমার আব্বুর কাছে যাই, যে হয় আব্বুকে নিয়ে আসবো, ঘর দেওয়ার জন্য কিছু টাকা জমায় চলে যাই, হয় আব্বুকে নিয়ে আসবো না মাকে পাঠাই দেবো। যাই দেখি আব্বু 3 দিন ধরে বিয়ে করছে।
আচ্ছা, আব্বু 3 দিন আগে বিয়ে করছে?
3 দিন আগে বিয়ে করছে।
মানে আপনার মায়ের সাথে কোনো ঝামেলা ছিল কি আব্বু?
ঝামেলা বলতে ওই যে বেড়াইতে আনার কথা বলে আনছে আর দিচ্ছে না, সেখানে তো গ্যাপ হয়ে গেছে 2-3 বছর। মানে সবাই চেষ্টা আছে আব্বুকে আনতে, ওই যে চাষমাস খেলে, ঠিক মতো কাজ করে না, আর ওই জায়গায় তো কোনো উন্নত এলাকা না, 6টা সন্তান নিয়ে সে 8 জন মানুষের সংসার চালাইতে পারে না, মানুষের খেতে কাজ করতে 10 থেকে 15 কেজি চাল ছিল। তো দেখি দেখি হঠাৎ করে আব্বু 3 দিন বিয়ে করছে, বড়টা তো অনেক কান্নাকাটি করলো, মানে আমরা নাই রেখেছি, দেখলাম বিয়ে করছে, অনেক কান্নাকাটি করলো। তাহলে আমার আব্বুর বাড়িতে উঠলাম, আমার নানুর বাড়িতে ছিলাম তখন, আমার নানু জীবিত।
বিয়ে করে কি বউ নিয়ে আসছে কি বাড়িতে?
বাড়িতে, ঈদের একদিন আগে গেছি, দেখি 3 দিন আগে বিয়ে করছে। পরে আমার আব্বুর বাড়িতে আমরা যাই না, আগে আমার নানু বাড়িতে থেকে থেকে আসে পড়ি, আসলে এর সাথে মার সাথে মা অনেক কথা কাটাকাটি হয়, আর আমার দুলা ভাই মামারা যেতে দেয় না, এভাবে 2-3 বছর চলে যায়। আমার মা আমাকে নিয়ে শহরে কেস করতে যায়, আমি সাথে যাই না।
মানে বাবার এগেইনস্ট কেস করবে?
এগেইনস্ট কেস করবে, মানে আমাকে নিয়ে যায়, তখন তো টাকা পয়সা নেই, দুই বোনে মনে করেন এবার এসে 3-4 হাজার টাকা বেতন পাই, খাওয়া দাওয়াই চলে না, তখন তো হাতে কোনো টাকা পয়সা নেই। কেস করতে যাই, এক বয়স্ক লোক, তখন 40 বছর হবে, আমার বয়স 11-12। ওই মানে আমার মাকে এমন ভাবে কথা বলে, মানে আমার মা বললো, পরের দিন বললো যে আমার কেস টেস লাগবে না, ও বিয়ে করছে, ওর সংসার ও করে খাক, আমার মেয়ের কি ইজ্জত খাওয়া মনে কি আমি, মানে লোকটা আমার মাকে এইভাবে বলে, মানে আমাকে খারাপ প্রস্তাব দেয়, টাকাও চায় আবার খারাপ প্রস্তাবও দেয়। পরে আমার মা আর কেস টেস করে না, তো আমার নানু আমার মাকে নিতে আসে যে আমার মেয়ে আমাকে দিয়ে দাও, তোমরা কি করবা করো আমার দেহের বিষয় নেই। তাহলে আমার মাকে যদি আমার নানু নিয়ে যায় তাহলে আমরা কি করবো? পরে আমি আমার নানুর বুদ্ধি খেড়ে তখন এই কথাটা বলি, নানু তুমি আমার মার জন্য যা করছো তার দিকে আমি যদি বেঁচে থাকি তোমার দিকে বেশি করে দেখাবো, ছোট ছোট ভাই বোন মারা গেছে, তাদের প্রতি দিনটা বেঁচে আছে, মায়ের আলাদা, আমার ছোট বোনটা হলে তো পালকই দিতে চাই, পালক দিতে দিই না, খুব সুন্দর হয়, ফুটফুটে হয়, ভাইও তো একটাই, নিতে দিই না, কই আমি তার থেকে বেশি কিছু করে দেখাবো বলে আমার মারে নিতে দিই না, আমার মারায় চাকরি চাকরি করতে দিই না। আমার দুই বোন চাকরি করে 3টা ভাই বোন স্কুলে ভর্তি করে দিলাম, 4-5 বছর ভালোই রইলাম। 2007 সালে ওই ছেলের সাথে, মানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তো আমার 2 সালে সম্পর্ক হলো।
আইন শৃঙ্খলা বাহিনীতে কাজ করতেন আমার একজন মানুষের সাথে?
হ্যাঁ, কাজ করতেন,
এবং তিনি আর্মিতে কাজ করতেন, এবং সম্পর্কটা হলো কি আপনার নানা?
হ্যাঁ,
এখন পর্যন্ত এতটুকুই জানি যে সম্পর্কের জের ধরে উনি আপনার নানা হতেন, নানা বলেই ডাকতেন, তাই তো? কিন্তু উনি আবার ইয়াং, মানে বয়স্ক,
বয়স
বিয়ে করেন না? বিয়ে করেন
না? বিয়ে করেন?
বয়স্ক 30-এর মধ্যে ছিল?
30-এর মধ্যে ছিল,
30-এর মধ্যে ছিল, যে
আমাদের বাড়ির আশেপাশে ওনাদের কাঁঠাল আছে, ছুটি পেয়ে ওনার বড়টার সাথে কাঁঠাল কাটতে যায়। রিক্সায় আমি বসে থাকি, আমার ডাক দেয় এদিকে শুন, রিক্সায় বসে থাকি। পরে আমার বলে চল আমার সাথে ঘুরতে যাই, কে আমি ভালোবাসি। পরে আমি কিন্তু তখন বুঝি না, আমি ডাইরেক্টলি বলি আমি, আপনি যে আমার ভালোবাসেন, আপনি কি আমার বিয়ে করবেন? হ্যাঁ বিয়ে করবো। পরে বললাম যে আপনি যত ধনী মানুষ আমাকে তো মেনে নেবে না, আপনি মানুষের মনের ব্যাপার আছে না? কয় না মানুষের মনে কোনো ব্যাপার নেই, আমি মেনে নিলে সব ঠিক। মানে আমি ছোটবেলায় দিকে মানে টেপনা ছিলাম, মানে জিনিসটার গভীরতা না বুঝলেও জিনিস অবধ করে বলে দিতাম। পরে আমি নবীনগর তার সাথে বেড়াইতে আসি, একদিন আমাকে নিয়ে হোটেলে যায়, দুদিন আর এক বন্ধুর বাসায় যায়। কিন্তু এমন ছিল এই কয়েক বছরের ভিতরে, মানে আমি যে ওনার সাথে একটা বিছানায় বসে আছি, উনি আমাকে টাচ করতো না, শুধু বলতো তোকে কি বলবো, তুই তো অনেক ছোট, তুই বাড়িতে বলে দিস না আমাকে না। মানে আমি ভাবতাম এটাই মনে হয় সম্ভব, কিন্তু ও কিন্তু আমার এইসব দিত না, কিছু দিত না। আমার এই বেড়াইতে নিয়ে গেল, আমি যে এখন বুঝি ওটা হোটেল, একদিন আমার হোটেলে নিয়ে যায়। ও যেন বাহিরে কি করে, ওর একটা বন্ধু আর কি, ওখানে গেতে গেলে সাইন টাইন নাম দাম যা লাগে। এখন হোটেল লোকটা বলতেছে কি, ইনি তো বিভিন্ন সময় বিভিন্ন মেয়ে মানুষ নিয়ে আসে, আমাদের ম্যানেজ করতে হয় না, মানিটা কি? পরে বলো না না না, এটা এটার কেস অন্যরকম বসলে। ওই জন্য আমি বিছানায় বসে আছি, আমার কিছু বলে না, আমার শুধু বলতো মাথা চুলগুলো হাতায় দি। তাহলে তো তার সাথে কোথাও আমি আবার বন্ধু বান্ধবীর সাথে যে আলাপ করতাম, বলতো কি দেখবি তোর গায়ে টাচ করে কি, বলতাম না পাইতালে সমস্যা নেই, মানে তার সাথে তাহলে তো যেখানে যাই তাহলে সমস্যা নেই। কিন্তু আমি তার প্রচুর ভয় পেতাম, যেমন লম্বা তোরা, স্বাস্থ্য মোটামুটি ভালো, আর বয়সও অনেক বেশি, চোখ দুটো ইগল পাখির মতো, মানে লাল লাল কালো হলে চেহারাটা ভালো। আর ও আমার ভয় পেতাম ছোটবেলায়, এখন বুঝি ছোটবেলায় টাচ করতো না। তো এর মধ্যে পাঁচ ছয় বছর কেটে যায়, আমার আব্বু একদিন আসে, আমি আমার আব্বুর একটা মেয়ে হয় আমি মেরে ফেলার জন্য খুব চেষ্টা করি। আমি এটা বলি যেখানে আমার ছোট বোনের নাম বলি, যেখানে আমার পরি আর আমি আমার বাপের বুকের উপর শুয়ে থাকবো, সেখানে আমি এটা শুয়ে থাকবো কেন? আমার এই গৃহবন্দি করে রাখে গাজীপুরে আমার আপা, যেহেতু গেলে সত্যি সত্যি মেরে ফেলি। আর সাত বছর পর আমার আমার আব্বু আসছে, আমার ফুপা আসছে, আমার মামা আসছে, আর কি অনেক জ্ঞানজন চলে তাদের ভিতরে বিয়ে করছে। একদিন আমি তখন 2006 সাল জানুয়ারি মাসের 19 তারিখ আমি অফিস থেকে যাচ্ছি, ছেলেটা আবার বিদেশ চলে যাবে, হংকং চলে যাবে। আমি ওর চাচো ভাই বউ বাড়তে বসতে মানুষের কাছে শুনতে পারি, কিন্তু আমারও বলে নেই, তখন তো মোবাইল ছিল না। আসলে ওই লোকটা বাজারের দিকে আমার পিছু নেই, বাজারের দিকে আমাদের বাড়িতে যেতে 7-8 মিনিট লাগে। সেখানে মনে করেন বাতি বুদ্ধি নাই, একটু রাস্তা আর একটু বাগান টাগান, বাম পাশে ধান খেত, ডান পাশে গজারি বাগান, কাঁঠাল বাগান, এরকম। তো উনি আমার সাথে হেঁটে যাচ্ছে, কারণ উনি বিদেশ চলে যাবো, উনির সাথে আমার কথা বলার দরকার, কারণ উনি তো আমাকে খারাপ কিছু বলে না। তখন আমি খারাপ বলে বুঝি মনে করেন, তখন তো আমার 12-13 বছর 14 বছর চলে, আমি ওর সাথে যাচ্ছি। তো কাঁঠাল বাগানের ওখানে ঠুম করে দাঁড়ালো, আমি সুযোগ পেলাম কথার বলার জন্য। সবাই বলে ও কথা কম বলে, সবাই বলতো ও কথা কম বলে। তো রাত্রে 7টায় ছুটি হয়েছে বিজের থেকে, আমাদের বাড়িতে যেতে 1.5 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা 1:30 2:00 বাজবে। তো উনি দাঁড়াইছে ফাঁকা জায়গায় দাঁড়াইছে, কথা শুন শুন, আমি শুন বললাম, বললে মনে করেন কান্না করতেছি, আপনি বিদেশ চলে যাবেন আমাকে বললেন না, সবাইকে বললেন। ও বললে কনফার্ম ছিলাম না, এখন আমাকে টেনে নিয়ে ঢালাই চলে যাচ্ছে, মানে নামা জায়গায় চলে যাচ্ছে। নামা জায়গায় চলে গেল তো আমি ওকে ভয় পাই, কিন্তু খারাপ দিকে তো ভয় পাই না।
মানে
যেমন মাঠের কিনারে হেঁটে যাচ্ছি, নামায় কাঁঠাল গাছ, জঙ্গল জঙ্গল চাই।
কোন জায়গাটা এটা?
সেটা হলো আমাদের সবুজপুরে।
আচ্ছা,
নিয়ে গেলেও মানে ওই যে বললাম যে ওর চোখ দেখলে ভয় পাই, কিন্তু ওর তো খারাপ বিষয় ভয় পাই। আমি কাকি কয় এদিকে তো মানুষ রাস্তাতে গেলে কথা বলতে দেখবে, খারাপ বলবে, এই সাইডে এই সাইডে কথা বলছি। মানুষ তো একটা মানুষকে রিকোয়েস্ট করে, একটা প্রস্তাব করে, সেরকম প্রস্তাবও করে না, ডাইরেক্টলি আমার কাজ করতেছে। আমি যে শাড়ি পরা মাথার শাড়ি টেনে খুলছে, আর ও মানে ওরকম কোন প্রস্তুতি নিচ্ছে। যখন আমি দেখলাম আমার শাড়ি টেনে খুলতেছে বা ওর প্যান্ট খুলতেছে, তখন আমি হাঁটা দিচ্ছি
মাঠে ময়দানে,
মাঠে ময়দানে না মানে জঙ্গল জঙ্গল সাইড, ওই জায়গায় রাত্রিবেলা কোনো মানুষ টানুষ তো চলে না এবং নামে না, তার সাইডে যে রাস্তা।
আচ্ছা,
তখন মানে আমি ওইভাবে হাঁটা যেন ও আমার ধরতে না পারে। হ্যাঁ, থাপারে ধরে নিলো, নিয়ে মনে করেন মানে আমি ওরা নিষেধ করতেছি ভালো মন্দ বুঝতেই পারতাছি না। ও আমার বলতেছে যে আমি যে চলে যাচ্ছি দুজনে কারো কারোর সাথে কারো কোনো সম্পর্কে না পড়তে পারিস বা কারোর সাথে প্রেম করতে না পারিস, এই জন্য আমি তোকে ভালোবাসি না, বললাম আমার সাথে খারাপ কাজ করে, কাজ করলে আমি আর ওর সাথে কথা বলি না, আমি আমাদের বাড়িতে চলে যাই। ওখান থেকে যেতে 1.5-2 মিনিট লাগে বাড়িতে যেতে। বাড়িতে যা দেখে আমার আব্বু, আমার ফুবা, আমার মামা, আমার অনেক কষ্ট লাগে। আমি বাতের ফেলাটা বিছানায় একদম ঢিলা দিই যাতে ভেঙে যায়, মানে আমার মনে মনে রাগ, আজকে যদি আরো না আসতো আমার মা আমাকে নিতে যেত, এই লোকটা তো আমার খারাপ ব্যবহার করতে পারতো না, ওর সাথে এতদিন সম্পর্ক আমার খারাপ ব্যবহার করলো না, আজকে খারাপ ব্যবহার করলো, কেন করলো? আমার ফিজিক্যালি রিলেশন করছে।
আচ্ছা, এটা করতেছে?
হ্যাঁ, ফিজিক্যালি রিলেশন করছে।
কোথায়? পথে ঘাটে, মাঠে?
পথে ঘাটে। এখন আমার যে মা, উনি যে ভাগ্নি, আমি যে বললাম আমার মামার মামা শ্বশুর, উনি যে ভাগ্নি দেখে আমাদের বাড়িতে মশলা বাড়তেছে। আর আমার ফুবা, আমার আব্বু, আমি মানে ওদেরকে বলতে পারতেছি না কারণ আমি ভালোবাসি তাকে। উনি তো কখনো খারাপ ব্যবহার করে না, এরকম করলো কেন, বা আমাকে আমার মা নিতে গেল না কেন, আমার মা সবসময় নিতে যেত, আমাকে নিতে গেল না কেন, রাগে ফেলাকটা ওয়ালের সাথে মানে বেড়ার সাথে ঝিলা দিয়ে যেন ভেঙে যায়, রাগের শেষ কতক্ষণ কাঁদি, পরে সবাই জিগে কি হয়েছে কি হয়েছে, পরে মা বললো মনে হয় ওর আব্বু আসছে কেজন্য কাঁদতেছে, পরে গামা চাপা দিয়ে রাখে, পরে ও ফেব্রুয়ারি 3 তারিখে বিদেশ চলে যায়।
কোথায় যায়?
হংকং চলে যায়, সরকার থেকে বিদেশ চলে যায়।
ফেব্রুয়ারি 3 তারিখে
ঈদে বিদেশ চলে গেল, এর মধ্যে যে কদিন ছিল আমাদের বাড়িতে গেছে বেড়াইতে, পাশে ওর থাকতো বাইরে বাইরে, আমাদের বাড়ির উপরে যাইতো বা আমাদের ঘরে ঢুকতো, কথা কতো, আমার ছোট বোন কে আদর করতো, তখন আমার ছোট বোন আদো আদর করতো মার সাথে, সবার সাথে কথা বলতে যাইতো। তো যখন বিদেশ চলে যায় আমি একটা বছর ওর জন্য দোকানের আশেপাশে অপেক্ষা করি যে শুক্রবার হলেও আমাকে একটু ফোন দেবে কিনা, ও আমাকে একটু ফোন দেবে কিনা, কিন্তু ফোন দেয় না। মানে আমার খুব স্বপ্ন যে বাইরে থাকবে, হয়তো আমার
দোকানের নাম্বার দেওয়া ছিল,
দোকানের নাম্বার ওর কাছে বাইরে নাম্বার, ওরা ওই নাম্বারে বেশি কালেক্ট করে।
আর আপনি দোকানের আশেপাশে ঘুরতেন?
ঘুরতেন, শুক্রবার হলে ঘুরতাম।
ওর নাম্বার তো ছিল না আপনার কাছে?
ওর নাম্বার বাড়িতে যে গ্রামীণ নাম্বার সেটা ছিল, আমি হলো মানুষের মোবাইল দিয়ে কথা বলতাম অফিস থেকে, পাঁচ থেকে মিলে মানে মাঝে মধ্যে বা দোকানপাটে থেকে কথা বলতাম। তো বিদেশ থেকে তো আমার নাম, ওর নাম্বার আমার কাছে নেই। আমি একটা বছর তিলে তিলে অপেক্ষা করি দোকানের আশেপাশে যে আমার একদিন একটু ফোন দিবে কিনা। এর মাঝে আমার বিয়ে আসে, বাউল কলেজের প্রফেসরের সাথে আমার বিয়ে ঠিক হয়। মানে আমাদের ওখানে উনি উনি ওই যে উনি যে দোকানদার মোবাইল আলা, তার আত্মীয় লাগে বেড়াইতে যায়, সে নাকি ইয়ং বয়সে প্রেম করে সেক খাইছে, পরে আমার দিকে পছন্দ হয়, সবাই মিলে বিয়ে ঠিক করে। আমি একমাত্র ওর কারণে যেদিন কাবিন করতে আসে সেদিন পোলাই দিই, কারণ আমি মনে করেন ওই যে ও যে জানুয়ারির 19 তারিখে আমার সাথে ফিজিক্যালি রিলেশন করলো, ফেব্রুয়ারি 3 তারিখে চলে গেল, এর মধ্যে যে কত কয়েকদিন হয়ে গেছে, মনে করেন ফেব্রুয়ারি 8-10 দিন যাইতেই আমি রাস্তা নাই ঘাট নাই ভূমি করতে করতে মরি। বাচ্চা হইলে কি হয় জানি না, কিন্তু আমি দেখতাম আমার বড় ফুকে আমার মাকে সবাইকে বলে আমার বমি হচ্ছে, এধারে বমি হচ্ছে, মানে বমি হচ্ছে মানে আমার বাচ্চা পেটে, আমি জানি না। পরে ওই যে ওর বন্ধুর বাসায় আমার নবীনগর নিয়ে আসে, যাদের বাসায় বসে,
মানে আপনার বমি হচ্ছে মানে বাচ্চা পেটে চলে আসছে, তাই তো? মানে কোনো প্রোটেকশন বা কিছু ছিল না, এটা রেপ করা ছিল, অপরিকল্পিত ছিল, দ্যাটস ওয়াই। তো আপনার যে শারীরিক চেঞ্জেস মানে কোনো কিছু আসছে?
15 দিনের ভিতরে শুরু হয়ে যাবে বমি।
আচ্ছা, কিন্তু কোনো চেঞ্জ আসে না শরীরের? না,
চেঞ্জ আসে কিনা বুঝি না।
আচ্ছা, এবং সেটা আসবে তো বা আসছিল, কি হয়েছিল তখন?
আসতেছিল কারণ বাড়ির সবাই বুঝেও বুঝতে পারেনি। পরে আমি বুদ্ধি করে কি করি যে ওই যে যেই বন্ধুর বাসায় আমার নিয়ে যায়, উনি তো বউ আছে, তো ওই ভাবির কাছে যাই, বলি যে ভাবি আমার যে এরকম বমি হয়, তো আমার সাথে ওর খারাপ অনেক কিছু হয়েছে, তো ওরা তো জানে যে ওদের বাসায় যাই খারাপ কিছু হয়, এক রুমে দিয়ে থয় না, আমার তো ওখানে খারাপ কিছু হয় না।
আচ্ছা,
পরে ওনার
জানে বাসায় কি খারাপ কিছু হয়
মানে আমি যে ওর বন্ধুর বাসায় দুদিন যাই, এক রুমে আমাদেরকে দিয়ে থয়, আমাদের তো ওখানে খারাপ কিছু হয় না, কিন্তু ওরা তো জানে খারাপ কিছু হয়।
আচ্ছা,
কারণ একটা বন্ধুর বাসায় একজনের গার্লফ্রেন্ড নিয়ে যাওয়া তো অনেক কিছু খারাপ। পরে আমি ভাবিকে অনেক কিছু বলি, বললে ওনার স্বামী আমার নেগেটিভ নেগেটিভ কথা বলে, যে ছেলেদেরকে মাগনা দিয়ে এলে মাগনা মানুষের বাসায় বেড়াইতে গেলে এরকমই হয়, ভাবিনি ডাক্তারের কাছে আসে, আসলে এক সপ্তাহের ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দিই। বাড়ি পাঠিয়ে দিলে তো বমি হচ্ছে, বাড়ির মানুষে বলে কি হয়েছে, জন্ডিস হয়েছে, ডাক্তারের কাছে যাচ্ছি। আমি তো আমার অফিসে বান্ধবীদের নাম বলি, ওদের ওর সাথে ডাক্তারের কাছে যাব, ডাক্তারের কাছে যাবো। মানে বাড়িতে মানুষ ছোট তো, আর আমার সবাই অনেক বিশ্বাস করে, মানে আমার কেউ সন্দেহ করে না, বুঝতে পারে না। এক সপ্তাহ পরে আবার ভাবির কাছে ফিরত যাই, ভাবি আর আমার সাথে আসে না, না এসে মানে আর কি ব্যস্ততা দেখে উনি সকালবেলা আসি, আইসে আমি সারাদিন ঘুমাই আসি। পরে ভাবি আমার সাথে না এসে কি করে, ভাবির একটি একটা ব্যস্ত দেখে ভাগনি নেয় কার বাসায় চলে যায় তখন সন্ধ্যা বাজে। পরে যে ডাক্তারের কাছে আমার আমি আসে, সেখানে আসার রাস্তায় আমি মানে আসি না, মানে রাস্তায় অ্যাক্সিডেন্ট করি ইচ্ছে করে।
কি অ্যাক্সিডেন্ট করলেন?
মানে রোড অ্যাক্সিডেন্ট করি ইচ্ছে করে, গাড়ি চলে যাই,
গাড়ি চলে পড়েন,
হ্যাঁ মরে যাবো। কারণ আমার মানে আমি তখন এটা বুঝতে পারি যে শিওর আমার বাবু পেটে, আমি এত ছোট মানুষ আর ও তো বিদেশ চলে গেছে, ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। তাহলে ওর নাম্বারে ফোন দিয়ে দিলি, ওর বড় ভাই ধরে, বড় ভাই ধরে তার সাথে কথা বলতে। কোথায় পেয়েছেন? ওর নাম্বার তো আগে ছিল মানে বাংলাদেশের গ্রামীণ,
ওইটাতে
ফোন দিয়ে যাওয়ার কোনো বন্ধু বান্ধব ধরে কিনা, কোনো ভাবে ওর সাথে কানেকশন করা যায় কিনা, কিন্তু হয় না। পরে আমি যখন বুঝলাম যে আমি এখন বাড়িতে যাই কি করবো, আমার বড় বোনটা বিয়ে দিয়ে নেই, ছোট দুই তিনটা ভাই বোন, আমার মার এই অবস্থা, আমার বাবা নেই, তাহলে তো সবাই আত্মহত্যা করবে আমার এই খারাপ কথা শুনলে। আর ওর সাথে তো যোগাযোগ করতে পারতেছি না, বাচ্চা নষ্ট করবো, ফেলে দিব, সে বিয়ে করবে কি করবে না। গাড়ি তাহলে অ্যাক্সিডেন্ট করতে যাই, অ্যাক্সিডেন্ট করতে গেলে আমার একটা রহিম নামের একটা ছেলে বাসায়, মানে আর ওই ছেলেটা পার হচ্ছে, মানে যেমন ওই ছেলেটা ডাইনে যাচ্ছে আমি বামে আসতেছি, মানে আমার ইচ্ছে হলো আমি তো আসবো না, আমি গাড়ি নিচে যাবো। ওই ছেলেটা যখন দেখছে আমি গাড়ি নিচে পড়ে যাচ্ছি, হাবা মেরে ফলাই দিচ্ছে, সে ধরে নিয়ে যায়। পরে কি হয়েছে একবার না কিছু হয় নাই, পরে আমার বললো যে চলেন আমার সাথে এক জায়গায় যান। পরে উনি নবীনগর কেন্দ্র মানে সামনে একটা ডাক্তারের দোকান থাকে, ওই ডাক্তারের দোকানে আবার ওই ছেলেটা কাজ করে, আমি যে দোকানটা যাই সেখানে ছেলেটা বসে, বসলে আমার সাথে কথা শুনে পরে আমি বললাম কি ভাইয়া, আমি পরে আমি বললাম না যে আমাদের অবৈধ সম্পর্ক, আমি তো আমার তো একজনের জোর করে বিয়ে করছে, তো আমি তাকে বিয়ে করতে চাইনি, তাবির না মা ছিঁড়ে ফেলে দিছি। তার আগে আবার আমি হাতে চুরি টুরি পরে যাই, মানুষ জানি বুঝে না যে আমার বিবাহিত, পরে বললে কোনো চিন্তা নেই আমার সাথে চলেন। পরে কয় এই দোকান আসছিলেন আমি আমি এখানে কাজ করি। পরে ওনাদের সাথে কথা বললো, পাঠিয়ে দিল সাভার জেনারেলে, আমার পকেটে আছে 1000 টাকার মতো।
তাও তো আপনি বুদ্ধি করে কাজটা করছেন, আপনার সাথে কেউ ছিল না?
আমি রাখতাম মানে আমি অনেক কিছু চিন্তা করছি যে আমার আব্বুর এতগুলো সন্তান, আমার এত কষ্ট হয়, আমার মা পরনে শাড়ি থাকে না, আমি যদি এই সন্তানটাকে নিয়ে কোথাও চলে যাই, আমি তো ছোট মানুষ, আমার সবাই ডিস্টার্ব করবে, আমার সবাই ডিস্টার্ব করবো, আর আমি ওরে কি পরিচয় দিব, না জায়গা দিতে পারবো, না জমি দিতে পারবো, না ঘর বাড়ি করে দিতে পারবো। আর মানুষে তো যার সন্তান বলে ওরে অনেক অত্যাচার করবো, অনেক মারধর করবো, তখন যদি খারাপ হয়ে যায়। তো পরে ওখানে নিয়ে যায় ওই ভাইটা আমার জেনারেল হাসপাতালে নিয়ে যায়, নিয়ে আমার অপারেশন করায় দেয়। মানে আমি জানি না যে অপারেশন কারে বলে, সন্তান হলে কি করব, আমি শুধু জানি ওই ভাবির কাছে যাবো, আর ভাবির কাছ থেকে বেরে আমি জানি শুধু আমার লাস্টটা বাড়িতে যা, গেলে যাবে না গেলে না যাবে, ভাববে মানুষ এক্সিডেন্ট করে মারা গেছে, ওর কোনো তো সমস্যা নেই। পরে ভাইয়াটা নিয়ে গিয়ে অপারেশন করায় দেয়, কিন্তু ভাইয়াটা অনেক ভালো ছিল, ভাইয়াটা আমি যে রাস্তা রাস্তায় বমি করি আমার মাথায় হাত দিয়ে, মানে বমি করলে তো মানুষের মাথায় হাত দিলে তো অনেক ভালো লাগে, মাথায় হাত দেয়, ওই ভাইয়াটা আমার বলে শোনো তোমার হয়তো বা বিয়েটা বৈধ কি বৈধ না জানি না, ওই ছেলে এসে তোমাকে মেনে নেবে না, আমার ছোটবেলায় মা মারা গেছে, তুমি আমাকে বিয়ে করতে পারো, আমাকে ভালোবাসতে পারো, উনি অনেক সুন্দর অনেক লম্বা। পরে আমাকে না ভাইয়া আমার বিয়ে হয়ে গেছে, আমি কাউকে ভালোবাসতে পারবো না, বিয়ে শাদী করবো না। পরে উনির কাছ থেকে 300 টাকা কর্জ করে নিয়ে ওষুধ কিনে নিয়ে আসি, আমাকে ভাই আমি আপনার নাম দোকানের নাম্বার দিয়েছি, যে নাম্বারটা দিয়ে গেলাম আমি আপনাকে টাকাটা এসে দিব, অন্য পরে টাকাটা আমি অন্যদিন এসে দিই, মানে আমার পকেটে টাকা থাকে না অপারেশন করার পর, ওষুধ কিনবো কি দিয়ে। কেনার পর মনে করেন 20 দিন পার হয় না, যাতে শরীর খারাপের টাইম হইলে যা, ওনারা বলছে সাথে সাথে যদি ব্লাড ভাঙে তাহলে আমাদের এখানে আসবা, আর যদি সাথে সাথে ব্লাড না ভাঙে তাহলে আসা দরকার নেই। তা আমি তো ভালো মন্দ বুঝি না, মানে 15-20 দিনের মাঝে আমার আপু মাথায় অ্যাক্সিডেন্ট করে, সে হলো মেশিন এর সাথে সব চুল পেঁচে যায়, সবগুলো বোনের অনেক বড় বড় চুল,
মানে কিসের মেশিন, গার্মেন্টস?
হ্যাঁ,
মাই গড,
মানে আমার ওই অবস্থার 15-17 দিনের ভিতরে আমার বড়টার সোয়েটার তো উল্লিন মেশিন পুরো চুলের বেণীতে চাই,
তারপরে
পুরো চুলের বেণীতে চাই গেলে আমার মা আবার যে মাথাটা ততটা ফুলে পিছনে ফুললে মৃত্যুর সব যায়, তো
মানে চুল পেঁচায় গিয়ে মাথা গিয়ে মেশিনের দিকে চলে গেছে,
উনি একবারে মেশিনের উপর উঠে গেছে।
আচ্ছা,
পেঁচায়
মেশিনকে বন্ধ করে দিয়েছিল,
মেশিন উনি রে পেঁচায় উনি রে একটাই বন্ধ হয়ে গেছে। পরে সবাই ধরাধরি করে মেরে গেলে নিচে।
মাথায় কি কি ক্ষতি হয়েছিল? মাথাকে চাপ মেশিনের মধ্যে ঢুকে গিয়েছিল বলে কিছু?
মাথা ঢুকতে পারে নাই কিন্তু চুলগুলো ঢুকে গেছে।
আচ্ছা, এটা কিন্তু খুব সেনসিটিভ ব্যাপার,
মানে মেশিনে তো ফাঁক ফুকুর থাকে, ফাঁক দিয়ে চুল ঢুকে পেঁচে গেছে।
ওটা কি মেশিন ছিল?
উইল্ডিং মেশিন। মাথাটা থেকে পড়ে, মাথাটা যখন থেকে পড়ে মেশিন ফক হয়ে যায় একাই।
আচ্ছা, এটা ফরচুনেটলি মানে
সকালে যাওয়ার সাথে সাথে এরকম।
আচ্ছা, এটা ওনার কপালটা ভালো ছিল বলে, কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু এটা নাও হতে পারতো।
হ্যাঁ, নাও হতে,
অন্য কোনো ফ্যাক্টরিতে যারা কাজ করে।
ওটাই অনেক খারাপ হয়েছে। পরে শুনেন, পরে আমার আপুকে সবাই মেডিকেলে নিয়ে যায়, সোয়াটাই বাজে না। সবাই বলে, মানে আমার আপুর নাম ধরে বলে যে ও এক্সিডেন্ট হয়েছে, এক্সিডেন্ট হয়েছে। আমাকে বলে বলে গুলগুলি তরবন এক্সিডেন্ট হয়েছে। এবারে যাই যাই ওইখানে রাখে না, বেবজার মেডিকেলে রাখে না, ঘুরিয়ে নেই সেখানে রাখে না। এন আমি ভর্তি করি, 3 দিন পর ভর্তি করার পর বাড়িতে নেই, মানে উনি বমির সাথে চানা চানা রক্ত পড়ে। ডাক্তার বলছে বমির সাথে যদি চানা চানা রক্ত পড়ে উনি বাঁচতেও পারে, মারাও যেতে পারে, বাঁচবে না, বিশেষ করে মারা যাবে না, পাগল হয়ে যাবে।
পরে
হ্যাঁ, বাড়িতে 3 দিন পর নিয়ে আসার পর একদিন পর আবার বমি হয়, বমির সাথে চানা চানা রক্ত। অফিসে নাম ছিল নাজমুল ভাই, অনেক ভালো ছিল। অফিসে ফোন দেওয়ার সাথে সাথে নাজমুল ভাই নাই কোনে চলে যায়, আমার সাথে করে নিয়ে যায়, কিন্তু এদিকে আমার ব্লিডিং শুরু হয়ে যায়।
আচ্ছা,
মানে এমন অবস্থা, ডাক্তার যে কই আমার এখন কোনো ওষুধ এনে দেন, আমার মানে এইভাবে ব্লাড ভাঙছে যে আমি মনে হয় একটু পর আমার শরীরে রক্তই থাকবে।
আচ্ছা,
ডাক্তার কয় তুমি পোলাপান মানুষ, মানে ডাক্তার তো অনেক ভালো, অনেক ভালো জানে, তুমি পোলাপান মানুষ এমন হলো কেন? নাকি বোনের এনে চিন্তা ভাবনা খাও না, উল্টা পাল্টা কোনো ওষুধ খাইছো? পরে বাসায় যাই, যাই মনে করেন অনেক ব্লিডিং হয় 2 দিন পরা, কিন্তু আমি একদিকে আমি যে আমি কিন্তু সত্যি মারা যাবো, মানে আমার কিন্তু বাসা বাঁচার আর আশা নেই, যে হাসান যদি ফিরে আসে আমাকে গোরফুন না করে আর যুগাযুগ না করে উনি আবার আত্মহত্যা
করবেন,
আবার আত্মহত্যা করবো। কিন্তু এদিকে
এদিকে আপনার বোনের
এদিকে আমার বোনের অবস্থা, আমার বোনকে আমি আমার ডাইন পাশে বসাইয়া তার মাথাটা আমার হাতের তালুর উপর রাখি, মেঝেতে তালুর উপর রাখে, তার শরীরে যুক্ত আমার শরীরে রেখে মেডিকেলে নিয়ে যাচ্ছি, আসতেছি, এদিকে ডিউটিও করতেছি, যাচ্ছি এবং আসতেছি এবং ডিউটিও করতেছি। পরে আমার আবু তো ডাক্তারে বলে সে বাঁচবে না, সে পাগল হয়ে যাবে, কিন্তু আমার মাকে বলি না, 3 দিন তো বাড়িতে যাই না, আমার মাকে বলি না, হালকা হালকা ব্যথা পাইছে, সবাই বাড়িতে দেখতে যায় আমার মাকে আমার মেয়ের কি হয়েছে, তখন আমি আর ওই সত্য কথাটা আমার বাড়িতে বলি না, কারণ আমার মাথা পাগল হয়ে যাবে। তখন আমার আপু আমার কোলের উপরে আর মাথাটা আমার হাতের তালুর, কিন্তু এদিকে তো আমার তো মানসিক যন্ত্রণা আছে, কিন্তু আমি তাদেরকে বুঝতে দিই না, আমার আপু যে আমার কোলে আমার চোখের পানি করে পরে পরে, কিন্তু আমি তোকে বুঝতে দিই না। সবাই ড্রাইভার বলে সাথে যে আমাদের এডমিটার আছে সে বলে এত কান্না করিস না, ওর কিছু হবে না, কিন্তু আমি তো দুশ্চিন্তায় কষ্ট পাচ্ছি যে এখন আমার আপু যদি পাগল হয়ে যায় বা মারা যায় বা আমি যদি মারা যাই, আমার ছোট ছোট 3টা ভাই বোন কে দেখবে, আমার মা কে দেখবে, মানে অনেক হতাশ হয়ে যাই। হতাশ হয়ে গেলে এইভাবে অনেকদিন কাটে, কাটার পর ওই লোকটা ফিরে আসে, আসার পর আমার কথা বলার কোনো শান্তি দেয়।
কোন লোকটা?
হাসান বিদেশ থেকে ফিরে আসে।
আচ্ছা,
কথা বলার কোনো শান্তি দেয় না,
মানে ফিরে আসে আপনি জানতে পারলেন বা দেখলেন বা আপনার সাথে
ফেব্রুয়ারিতে চলে গেছে, আরেক ফেব্রুয়ারিতে ফিরে
এক বছর পরে ফিরে আসে।
আচ্ছা,
আর এর মধ্যে
এর মাঝে কত বিয়ে ঠিক হয়েছে আমার হিসাব?
ও আচ্ছা, আপনি সব বিয়ে গুলো ঠেকাইছেন কোনো না কোনো ভাবে?
আমার বিয়ে ভাঙার অনেক কায়দা আছে, মানে আমার মারায় অনেক বুদ্ধি আছে বিয়ে ভাঙার উৎসব।
আপনার বোনের এই অবস্থা এবং আপনিও মানসিক ভাবে মোটেই সেটেল না, কারণ আপনার যে অবস্থাটা আপনি কাউকে এক্সপ্লেইনও করতে পারছেন না এবং আপনি অ্যাবর্শন বা যেটা হয় ওটা করিয়েও আসছেন, তাই তো? আপনি তো বাচ্চাটাকে নষ্ট করে ফেলে আসছেন, বাট আপনার মনে তো যন্ত্রণাটা আছে যে আপনি ওকে ছাড়া কাউকে বিয়েও করবেন না, কারণ ও আপনাকে
কলঙ্কিত, অপবিত্র নারী, আমি কাউকে ছাড়া তাকে বিয়ে করবো কিভাবে? সত্য কথা বললে তো কেউ আমার গ্রহণ
করবে না,
আর তাকে বিয়ে করবো কেন? আমি সত্য কথা বলবো না।
আচ্ছা, আর এদিকে বোনের অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট, ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ, সবকিছু মিলে একটা ভয়ানক ম্যাসাকার, এবং এর মধ্যে সে আবার ফিরেও আসছে যে আপনার এই শারীরিক অবস্থার জন্য দায়ী। যাই হোক, এই সবকিছু নিয়েই ফিরে আসছি আমরা, ঘটনাটা খুব ভালোভাবে পেরেছে, লেগে গেছে। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে এবং শুনছেন বুলবুলির জীবনের গল্প। যাচ্ছ ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসছে, সাথে থাকবেন। হ্যালো 8920 জীবনের গল্প, হ্যালো 8920 জীবনের গল্প। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই হ্যালো 8920 জীবনের গল্পে। এবং আর্য সেতু আছি যথারীতি আপনার সাথে, এবং রয়েছে বুলবুলি। বুলবুলির গল্পে ফিরে যাচ্ছে আমি, এখন আর বাড়তি কোনো কথা বলছি না, কারণ খুব একটা ক্রুশিয়াল একটা মানসিক অবস্থায় সে, একই সাথে শারীরিক এবং ফ্যামিলির সবকিছু মিলে যেটা বলেছিলাম একটা ম্যাসাকার কন্ডিশন, সেরকম একটা অবস্থায় সে আছে। ওখান থেকে আমরা শুরু করি যেখানে বিরতি নিয়েছিলাম। আচ্ছা, ওপরে ফিরে আসে, তাই তো? ওনার নামটা হচ্ছে হাসান। প্রিয় শ্রোতা, যে হচ্ছে তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করেছে, তাকে ধর্ষণ করা হয়েছে সোজা বাংলায়, এবং তারপরে থেকে কোন রকম যোগাযোগ সে রাখেনি, কারণ দেশের বাইরে চলে গেল। তাকে কোনো ফোন নম্বর দেয়নি বা কোনো ধরনের কোনো যোগাযোগের মাধ্যম বা উপায় সে রেখে যায়নি। কারণ হচ্ছে এটাই যে তাকে ইউজ করা হয়ে গেছে, অ্যাবিউজ বলবো আমি, এবং তারপরে তার আসলে প্রয়োজনীয়তা নেই, অতটুকুই তার প্রয়োজনীয়তা ছিল। এরকম ঘটনা কিন্তু হর হামেশাই বাংলাদেশে ঘটছে, এবং খুব সরল বিশ্বাসে মেয়েরা তাদের সবকিছু সর্বস্ব বিলিয়ে দিচ্ছে। ফাইনালি কি হবে কি না হবে সেটা তারা না ভেবে, কারণ একটা বিশ্বাসের জায়গা তারা কিন্তু বানিয়ে ফেলে। এটাকেই বলে প্রতারণা, ঠকবাজি। এবং এগুলোর এগেনস্টে কিন্তু খুব হার্ড আইন এখন আছে, যারা শিকার খুব হার্ডলি ইনিশিয়েটিভ নিলে একেবারে তার ফ্যামিলি সহ বিপদে পড়ে যাবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইউর সেলফ। যে কোনো ধরনের অ্যাবিউজ থেকে আপনি খুব ইজিলি এখন বাঁচতে পারবেন, সে ধরনের আইন কিন্তু এখন আছে। যাক, ও কি করলো ফাইনালি আমাদের অতিথি সেটা শুনি আমি। জি, ও ফিরে আসলো, তারপরে হাসান ফিরে আসার পরে কি হলো?
আমি
দুটো কথা বলি, যে দুটো ব্যাপার উঠে আসলো। একটা হচ্ছে মামলা হয়েছে খুনের আসামি, খুনের কেস, তারপরে নাকি ছেড়ে দিয়েছে, এটা হতে পারে।
আর ওর বাপ এবং চাচাও হিন্দু বেড়ারে ডাইরেক্টলি মেরে ফেলে তাদের,
সেটারও কিছু হয় নাই। আচ্ছা, এগুলো নিয়ে থানা পুলিশ আইন কেস এগুলো হয়েছে তো?
যে হিন্দু বেড়ারে আইন কেস হয়েছে, কিন্তু যে বেটারে মাঝে ও বেটার বাচ্চা ছিল না।
যাই হোক, ব্যাপার হচ্ছে আমি যেটা
বলতে, মানে ওদের সামনে যাওয়ার সাহস পাইনি, কারণ আমাকে মায়েরা গায়েব করলে তো।
আমি যেটা বলতে চাই যে এই যে আইনি যে দুর্বলতা গুলো এখানে কিছু কিছু ক্ষেত্রে এগুলো হয় আমরা দেখি, বাট তাই বলে আমরা পুরো আইন বা ল ডিপার্টমেন্টকে, প্রশাসনকে আমরা কোনোভাবে দায়ী করি না। অনিয়ম দুর্নীতি সব জায়গাতেই থাকে, তার জন্য
অনেক বছর আগের কথা।
আচ্ছা, অনিয়ম দুর্নীতি সব জায়গায় থাকে, তার জন্য পুরো ডিপার্টমেন্টকে কিন্তু আমরা দায়ী করতে পারি না। ঠিক যেমন এই যে বারবার বলছে যে একটা আর্মিতে কর্মরত একজন মানুষ যার সাথে ওর একটা সম্পর্ক হলো এবং তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করে বিদেশে চলে গেল, এই একজনকে, এই একজনের জন্য পুরো আর্মি ডিপার্টমেন্টকেও আমরা কিন্তু খারাপ ভাবতে পারি না। ভালো খারাপ মিলেই কিন্তু সবকিছু আছে। আর ব্যাপারটা হচ্ছে যে পুলিশ হোক, আর্মি হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মানে যে প্রফেশনালি মানুষ হোক না কেন, পার্সোনালি সে কিন্তু একটা মানুষ ফার্স্ট অফ অল, এবং তারপরে সে হচ্ছে একটা প্রফেশন হোল্ডার। সো উনি যদি ওই প্রফেশনে থেকে কোনো কিছু করে থাকে যেটা কিনা আসলেই খুব রিলেভেন্ট নয়, তো সেক্ষেত্রে আমরা পুরো ওই পেশাটাকে, ওই ডিপার্টমেন্টটাকে আমরা কিন্তু দায়ী করতে পারবো না। এটা ওনার পার্সোনালিটির ফল্ট হতে পারে, এটা ওনার পার্সোনাল জাজমেন্টের জায়গা থেকে হয়েছে। সো ওই ডিপার্টমেন্ট বা ওনার ওই পেশা কোনোভাবেই এটার সাথে ইনভলভ নয়, এটাই হচ্ছে আমার বলা ছিল। আচ্ছা, তারপর বলুন আপনি।
তারপর ও আমার কোনো কথা বলার শান্তি দিচ্ছে না, মোবাইল কিনে ওরা ফোন দেয় তাও কথা বলে না। এখন ওর সাথে তো আমার মিট করতেই হবে, দেখা করতেই হবে। এর মাঝে আমার মা অসুস্থ হয়, মা অসুস্থ হইলেও আমি ওর সাথে একদিন দেখা করি, ও বলে আমার উত্তরা যেতে। ও আবার বলতো এক সময় মানে আমার এই সুটার বের করে দিতে বলতো সুন্দর সুন্দর, আমি বলতাম আমি কিনে দিবো। একদিন ফোন দিয়ে বলছি যে আপনি কি কিনা দিবেন, কি নেবেন আপনি, তোর পায়ের ধুলা দিলেও আমি নিবো। সেটা হলো বাইরে যাওয়ার আগের কথা। তো আমি ওরে বলি তোমার আপনি কেন মার্কেট করে দেবো, উত্তরা গেছি একজন চাকমার বাসায় নিয়ে যাবে। কেন ওর সাথে তো আমার দেখা করতেই হবে, কারণ আমি ওর বাচ্চার মা, সে মারা যাক নষ্ট করি আর বেঁচে থাক, আমি ওর বাচ্চার মা, সেটা তো জানতে হবে। চাকমার বাসে নিয়ে গেলে চাকমাকে যেন কি আনতে পারে, কি আনতে পারে, ওই দিনও আমার সাথে ওই খারাপ ব্যবহারটা করে। আমার আঙ্গুর খাইতে দিছে, ও সিগারেট খাচ্ছে, চাকমাটা ওকে ডাক দিল। ওকে তিন ভাই বোন একটু বাসায় থাকে, মানে ওদের কেসিং রুমে যায়া ওই চাকমাটা ওর হাত থেকে সিগারেট নিয়ে খাচ্ছে, মানে আমি অনেকক্ষণ পর গেছি আর সিগারেট খাচ্ছে আর ওকে জড়াই দিয়ে আসছে। মানে আমি ওকে টাচ করবো ক্ষমতা নেই, আমি তো টাচ করবো না, তারপরে আসে না যে আমি ওকে টাচ করবো সে ক্ষমতা নেই, মেয়েটা জড়াজড়ি করতেছে। যখন দেখলাম কেসিং রুমে সিগারেট ওর হাত থেকে নিয়ে খাচ্ছে আর ওটাকে জড়াই দিয়ে আছে, আমার ভিতরে এমন একটা ঘৃণা আসলো। তো যখন চাকমারা খেতে বসছে, খাওয়ার শেষে ওরা ওরা গল্প করতেছে, ওখানে ও গেছে, আমি একা একটা রুমে বসে আছি। এই সুযোগ আমি পালাইতে পারি, কারণ এই ব্যাপারে আমার কোনো কথাই শুনতেছে না। একবার ফিজিক্যালি রিলেশন আমাকে জোর করে করছে, আমি বাচ্চা মা হয়ে গেছি, আবার একটু ফিজিক্যালি রিলেশন করলো, আবার করবে। ও আমি বোঝার আগে ও যা করছে করছে, বোঝার পরে তো এটা হতে পারে না। কারণ যে চাকমাকে জড়াই ধরতে পারে, চাকমায় ওকে কিস খেতে পারে, সিগারেট খেতে পারে, তাহলে তো ওর চরিত্রটাই এরকম। আর ওর চাকমার ভাইয়ের সাথে এমন একটা গল্প করতেছে, ওর বাবা কিন্তু মারা গেছে 25 দিন আগে, হাসানের বাবা 25 দিন আগে মারা গেছে। মানে ওদের গল্পে এটুকু বোঝা যাচ্ছে যে ওদের বৃহস্পতিবারে পার্টি আছে, 4 বোতল মদ নিয়ে দিতে বলছে। মানে যেভাবে হিন্দি ভাষায় বলতেছে আমি কিন্তু সব বুঝতেছি। মানে রাত্রে পার্টি, শুক্রবারে ওর বাপের মিলাদ করতে যাবে 40 দিনে, পার্টির দিকে মদ খায় মেয়েদেরকে নিয়ে আড্ডা মারবে, এদিকে চাকমা মেয়েকে জড়াই ধরতেছে, এদিকে আমাকে এই বাসায় নিয়ে এসেছে, সে ভালো হতে পারে না। ওরা যে গল্প করে এই থাকে, আমি কি করি স্ক্যাপ টিস্ক্যাপ পয়রা, আর এক রুমে গল্প করতে আসে, মাঝখানে কিসিং রুম, পরের রুমে আমি বসে আছি, ডাইরেক্ট ধাম করে দরজাটা খুললে সরে নিচে নামিয়ে পড়ে।
আচ্ছা,
ও আমার ডাকতেছে, এর মধ্যে আমি নিচে নামা সারা। পরে ও কিছুক্ষণ পরে আসে, আইসে পরে মার্কেটে, ভাইয়া 1900 টাকা, আমার মনে হয় আমি এই কয়েক বছরে 10 টাকা 10 টাকা করে জমাইছি।
550 টাকার
একটা বিল কিনা দেই,
450 টাকা
দেই, যারা শপিং করে দিতে চাইছি।
মানে এগুলো কেন করলেন আপনি? কি মানে কোন ইনিশিয়েটিভ নেন নাই ওর এগেইনস্টে? আপনি চাইলে অনেক কিছু করতে পারতেন। আচ্ছা যাই হোক, আপনার তো ভয় আছে আমি জানি,
ভয় আছে,
বাট তারপর এভাবেই চলতে থাকবে আর আপনি এটাকে সাপোর্ট করবেন কেন?
ওকে লাইনে আনা যায় কিনা, মানে ওর সাথে তো আর সম্পর্ক আমার হয়নি ওই দিন, মনে করেন যে আমি বাঁচায় আর কোনো চান্স দিইনি।
বিষয়টা হচ্ছে যে আপনাকে একবার যখন অ্যাবিউজ করছে শারীরিক ভাবে, আবারও করার চেষ্টা করছে, এবং আপনি চাইছেন যে ও যখন আমাকে করেই ফেলছে ইউজ, আমি আর অন্য কার কাছে যাবো, একে লাইনে আনার চেষ্টা করি, এরকমই তো?
না, ফিজিক্যালি হিসেবে না, ওই যে বাসা থেকে চলে আসছে, মানে ও যে আমার আর একা পাবে সে ক্ষমতা নেই।
আচ্ছা,
বা বলে বাসায় চলে যাও, অন্যদিন কথা বলবো, সেই যে কথা শেষ, মোবাইলে বলার অনেক চেষ্টা করতে পারিনি। পরে যদি ফোন দিতে উল্টা পাল্টা কথা বলতো, সেদিন আমি ওখানে চলে আসলাম কেন। আমি মানে বোঝানোর চেষ্টা করতাম, মরে কইতাম আমি টাকা জমাই আপনার জন্য একটা খুব বন্দুক কিনা, আপনি আমি গুলি করে মারব।
আচ্ছা,
পরে মনে করেন আমার মা অসুস্থ হইলো, তো হাড়ের সমস্যা, কিডনির সমস্যা, মেরুদণ্ডের সমস্যা, যে আমার আব্বা মারধর করতো, যে একদিকে পরে না বলার যন্ত্রণা, আত্মহত্যা করতে পারতেছি না, আরেকদিকে আমি কার কাছে যাবো, আরেকদিকে আমার মা এমনভাবে অসুস্থ, ভাইয়া সারাটা দিন আমি ডিউটি করছি, আমার আপু সারাদিন আমার মারা নিয়ে মেডিকেলে থাকতো, আমরা ছোট ছোট ভাই বোন কার কাছে যাবো, বাবার সাথে তো কোনো যোগাযোগ হতো না। আমার
বাবা ওই যে বিয়ে করলো, তারপরে আর কোনো যোগাযোগ,
তার মতো সে আমাদের মতো, আমরা এই 3টা ভাই বোন ছোট, আর আমরা 2 বোন আমার মাকে
নিয়ে,
ছয়জনের সংসার। আপা সারাদিন মেডিকেলে দৌড়ায়, আমি রাত 9টা বাজে ডিউটি থেকে 10টা বাজে বাড়িতে গেছি, খাই আমার মাকে কোলে নিয়ে বসে আছি, ঘুমাইলে আমার মাকে বুকের উপর রাখে, আমি হেলা দেখো মানে ঘুমানোর কাজে নেই, আমার মা অসুস্থ, ওই যে ছোট ভাই গর্ভে থাকতে তো মারে না, তখনই মানে মাঝখানে হাতটা স্পট পড়ে, তখন জানা জানি, এখন জানা গেছে। এইভাবে কয়েক মাস, 3-4 মাস চলে, মানে আমি যে আত্মহত্যা করবো সেটা দাও নেই। আমার আপু যদি বেতন পেতে 4,000 টাকা, আমি পেতাম 12,000 টাকা। আমি যদি আত্মহত্যা পাই, এরা কি খাবে, আমার মাকে কি দিয়ে চিকিৎসা করবে, আমার মাকে গার্মেন্টে চাকরি করে লোন তুলে সুদ তুলে, আমার মা কিছু গরু পালতো, সেই গরু বেছে আমার মার পিছনে 3.5 লক্ষ টাকা পান, ভাঙে আমার মানুষ সুস্থ করে। পরে ওই ছেলেটারে আমি 10 সালে সবাই ব্যাপারটা কম বেশি জানতো, যে ও আর পছন্দ করে, কিন্তু আমাদের ভিতরে খারাপ কিছু তো জানতো না। আমি ওর বাচ্চার মা, আমি তো কলম খারাপ হয়ে গেছি, আমি তো অপবিত্র, অন্য কোনো ছেলেকে তো ঠকাইতে পারি না, সত্য কথা বললে সে তোমার লাগবে না। পরে আমি অনেক কবিরাজের কাছে যাই, অনেক চেষ্টা করি, হঠাৎ করে আমার মা একদিন সোমবার দিন বহুত আছে, হাসানের তো বিয়ে, কেমন বিয়ে, কয়েকটি আংটি পরাইতে যাবে, বিয়ে পরাইতে আসবে। পরে আমি সকালবেলা শুনে অফিসে যাই, অনেক তাবালিং মানে অনেক মিথ্যা কথা সত্য কথা বলে ছুটি নিয়ে আসি, আমিও বাজারে নামি, দেখি ওরা ওর এক দুলাবাইরি না মার্কেটে ঢুকতেছে, আমি যে কয়টা মার্কেটে যাই মার্কেটে পিছিয়ে পিছিয়ে ঘুরি, কারণ ওর দুলাবাই তো আমাকে চেনে না, এবং ফোন দেই সাথে মোবাইল থাকে, তখন তো মোবাইল কিনি। আমি শুধু ওরে বলি যে দেখেন, শুধু 5 মিনিট আপনি আমার সাথে এখানভাবে একটু কথা বলেন, আপনি বিয়ে করেন সমস্যা নাই, হয় আমাকে বিয়ে করে থেকে কথা বিয়ে করেন, আমি কোনোদিন আপনি সামনে দাঁড়াবো না, ওদিকে রসাবো না, শুধু 5 মিনিট আপনি আমার সাথে একটু আলাদাভাবে কথা বলেন। আমার বিশ্বাস ছিল যে ও আমার এই কথাগুলি বলে অন্য মেয়েকে বিয়ে করতে পারবে না, কারণ আমার মনে তো কোনো পাপ ছিল না, আমি তো ছোটো বড় লক্ষ্য লক্ষ্যই নেই, কেন আমার সাথে এটা হবে, ও আমার কথা শুনলো না। পরে আমি চলে গেলাম, বিয়ে পড়ায় থাকার পর 1 মাস পরে উঠে আনে, ফেব্রুয়ারির 5 তারিখে না 29 তারিখে বিয়ে পড়ায়, মার্চ মাসের 5 তারিখে বিয়ে উঠে আনে। এর মধ্যে মনে করেন যে কবিরাজ অনেক চেষ্টা করি বিয়ে ভাঙার জন্য, সেখানে 5,000 চাই, সেখানে 10,000 চাই, বিয়ে ঠেকানি যেমনি যেমনি করতে পারি সেমনি সেমনি করি, কোনো কাজ না।
আচ্ছা, এগুলোতে বিশ্বাস তো মানে আপনি করেন বা আপনার আশেপাশের মানুষজন করে না?
এখন করি না কিন্তু যখন করতাম, আমার কথা হলো আর বিয়ে
বাড়ি। আচ্ছা, আপনি করেন না, এটা তো ট্রু।
এখন করি না।
এটা করেন না কেন আপনি, এখন বিশ্বাস কেন করেন?
কারণ আমি যে যেভাবে কাজ করতে কইছে
সবই
কয়েকটা কবিরাজের কাছে
গেছি, টাকা পয়সা এখানে দিচ্ছেন আর যেভাবে
টাকা পয়সা নিচ্ছে।
আচ্ছা, তো যারা শুনছেন প্রিয় শ্রোতা, এগুলো অনেকেই চেষ্টা করেন এখনো করার, যে উনি কিন্তু প্র্যাকটিক্যালি এগুলো করে কোনো ফল পায়নি এবং তার ফলশ্রুতিতেই উনি এগুলো বিশ্বাস করা থেকে বিরত আছেন। আসলে এই ব্যাপারগুলো ব্ল্যাক ম্যাজিক, অন কাইন্ড অফ মানে কালো জাদু, বা এগুলো ঠিক না। সো প্লিজ ডোন্ট ট্রাই টু ডু দ্যাট কাইন্ড অফ থিং, মানে এগুলো করবেন না, করবেন না, এগুলো বিলিভ করবেন না, কাউকে ইন্সপায়ার করবেন না, ঠিক আছে?
তারপরে আমি কবিরাজির চেষ্টা করি এই কারণে, আমি যেভাবে হয়ে ওর সন্তানের মা হয়ে গেলে ওকে আমার পেতে হবে, নাহলে আমি এখন আত্মহত্যা করলে তো আমার ভাই বোন, আমার যে চারটে ভাই বোন এরা তো সংসার করতে পারবে না, মানুষ খারাপ বলবে। পরে টাকা পয়সা ভেঙেই যায়, বিয়েটা হয়ে যায় ওদের, বিয়েটা টেকাইতে পারি না। এর মধ্যে তো আমার মা অসুস্থ হয়, আমার মাকে চিকিৎসা করি 13 সালে, এখন ওরও বোনে খাবে না। আমার মা 13 সালে এক্সিডেন্ট
হয়,
সবার ছোট বোন যেটা দিয়েছি পরীক্ষাতে আমার মা নিতে আসে, নিতে এসে মোটরসাইকেল এক্সিডেন্ট করে। ওই আমার আপুর মতো একই অবস্থা, মাথা দেয়া বমির সাথে।
বোনের কি অবস্থা?
আমার বোন মানে পাগল হয়নি, বেঁচে গেছে, কিন্তু আগে অনেক মোটা ছিল, তখন অনেক সিঙ্গেল হয়ে গেছে।
সিঙ্গেল মানে অনেক শুকায় গেছে,
একদম শুকায় গেছে,
ওকে,
কিন্তু সুস্থ। আর আমার মা ও একইভাবে আঘাত পেল মাথায়।
এখানে আমরা যে অবস্থায় আছি সেটা হচ্ছে যে আপনার সেই প্রেমিক, আমি বলবো হাসান, যে আপনাকে আরো একবার চেষ্টা করেছে শারীরিকভাবে অ্যাবিউজ করার এবং আপনাকে অ্যাভয়েড করছে, সে কোনোভাবে যোগাযোগ করছে না, তার বিয়ের ডেট ফিক্সড হয়েছে, আপনি মার্কেটে তার পিছনে ঘুরলেন, মানসিক অবস্থানটা রেখে কাজকর্ম করলেন, অফিসে যেতে হতো, আপনার গ্রামের কাজ করছিলেন, এবং তার পরবর্তী লাইফ কি হলো, কোন দিকে গেল, সবকিছু নিয়ে আমরা ফিরে আসছি ছোট একটা বিরতি নিয়ে। প্রিয় শ্রোতা, আপনি শুনছেন হ্যালো 8920, আজ যে সেতু আছে আপনার সাথে এবং ছোট বিরতির পরে ফিরে আসছে, সাথে থাকবেন। হ্যালো 8920, জীবনের গল্প। হ্যালো 8920, জীবনের গল্প। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরো একবার হ্যালো 8920 তে। আমি আজ সেতু আছি আপনাদের সাথে এবং আজকের অতিথি বুলবুলি রয়েছে, তার গল্পটা আমি শুনছি এখনো এবং আরো অনেক কিছু শুনবো, কারণ গল্পটা শেষ হয়নি। আর যারা এই অনুষ্ঠানে এসে গল্প বলতে চান, জীবনের গল্প, তাদের জন্য ফোন নম্বর রয়েছে 09613892892, আবারও বলছি 09613892892, এখানে ফোন করুন এবং আপনার গল্পটি আপনি ছোট করে সেখানে বলুন, তারপর আমাদের টিম মেম্বার লোবান আপনাকে ফোন করবে। আর এবিসি রেডিও 89.2 FM এর ফেসবুক পেজে আর্য সেতু পেজটা ট্যাগ করা আছে, আপনি ওটাতে লাইক দিন, এটাই একমাত্র অরিজিনাল আর্য সেতু পেজ, এটাতে লাইক দিয়ে কানেক্টেড থাকলে আপনি যে কোনো ইনফরমেশন কোয়ারি আপনি সেখানে করতে পারবেন, এবং অন্যান্য অনেক আর্য সেতু পেজ আছে যেগুলোতে কানেক্টেড থাকবেন না প্লিজ। আর একটা ইউটিউব লিঙ্ক দেওয়া আছে যেখানে আজকে অতিথির ভিডিও দেখতে পাচ্ছেন, সেই ইউটিউব লিঙ্কটাতেই আপনি একমাত্র কানেক্টেড থাকবেন।
বিয়ে করলো, পরে সংসার করতেছে 13 সালে, তখন আমার মা অসুস্থ, পুরোপুরি ঠিক হয়নি, তো হঠাৎ করে আমার মা যে এক্সিডেন্ট করলো মেডিকেলে, ওরাই দুই ভাই নিয়ে যায়, আমাদের অফিসে ফোন দেয়, পরে শুনি আমার মা এক্সিডেন্ট করছে, আমার দুই বোন আসি, ওরা দুই ভাই, ও আর বড়টা, আর একটা আন্টি লাগে নিয়ে মেডিকেলে আসে। ওই হাসানকে সাথে নিয়ে আমার মাকে নামি নিয়ে যাই অ্যাম্বুলেন্স দিয়ে, ওর কাছ থেকে টাকা নিয়ে মাইকলা দিই, তিন চার দিন পরে টাকা দিই, দিলে এখন মানে ওর প্রতি রাগও নাই, দুঃখ নাই, কিছুই নাই, যা বিপদে দিনে ধরতে হইলো কাছে আসছে। তো আমার সাথে মানে আসে না, মানুষ তো বুঝায় কিছু বলে, বুঝায় কখনো কিছু বলতো না, না বললেও মানে ফিজিক্যালি রিলেশনে মানে রাখতে চাই পরে আবার,
মানে আবারও এরপরেও,
হ্যাঁ, বিয়ে করে ওর সংসার হয়ে গেছে 2 বছর, বাচ্চা হবে। রাস্তায় একদিন যাচ্ছি, সেদিন স্যালারি পাইছি 7টার দিকে হবে, তো আমার ছোট ভাই আমার নিতে আসছে, ও তো আমার ফলো ফলোতেই রাখতেছে, তখনই আমার বাড়ির দিকে আমার আইয়েটা আসে, ওই দিন যে ও তো ওরা ফলো করে আইগেবার দিকে যায়, আমি আবার বলি যে আমি এখন আসতে পারবো না, আইগে নিতে এসো, সবসময় আগে যে মানে আমার মাইগে আসে, ছোট ভাই এবার ছোট ভাই থাকে যে শুধু পিছন দিয়ে আসতে আমি দাঁড়াই দিই, আই আই মনে করেন যে আমি ওকে দেখে হাঁটা দিছি, তো আমার দাঁড়ানো না দিকে ও না দাঁড়াইতে পারে, ও আমার উন্নাদের টান দিচ্ছে, উন্নালো উন্নাটা ধরতে বোকার উপর থেকে পড়ে যায়, মানে ও কেন থাপড় দিছে এত কিছু বিচার করার টাইম নেই, আমি রাগে ওর একটা ঘুষির মতো করে চড় দিয়ে বসি গালে,
ঘুষির মতো করে চড়
যেন লাগে গালে, মানে মানে আমার মিজাজ গরম হয়ে গেছে, কারণ আমি কারোর উন্মাদের টানা মানে আমার পছন্দ না, আর প্রেমগিরি যদি পছন্দ নয় তারপরে কিন্তু প্রেম করে ফেলছি, মানে ঘটনা হয়ে গেছে। তো আমি ওরা থাপ্পর দিয়া ফেলেই ফেলেই মনে করেন আমি একশো একশো হাঁটা দেখি, না জানি কি বলে বা নাকি ধরে বসে, বলা তো জানে আশেপাশে জঙ্গল মঙ্গল অত চরিত্র ভালো, ও আমার পিছিয়ে পিছিয়ে মানে হাঁটা, আমি তো হাঁটা ও হাঁটা, আরো আমার খুব বিচ্ছিরি ভাষায় গালাগালি করতেছে। কাছে আমার মামির বাড়ি, আমার মামিদের বাড়ির ভিতরে ঢুকে পড়ছি, মানে আমার ছোট মামির ঘরের দরজা বন্ধ বাড়িতে নাই, ছোট মামি পাশের বাড়িতে গেছে, যদি খালি ওই বাড়িতে খোলা থাকতো বা বড়ি থাকতো আমি সত্যি দিন ওরকম বাড়িতে, কিন্তু আর এমনি পরে পাশের বাড়িতে গেছি মামির এটা দিয়েছি মামি বাড়ি এসে বাড়ি আছে তাদের অনেক গালাগালি করলো, সে মানুষের জানলা থেকে বাস চলতেছে আমার বাইরে আগার ইঙ্গিত দেওয়ার পরে আমার মামি বললো ও কি ছোট হয়েছে ও এখন বড় হয়েছে না, কোন ধরনের দুষ্টামি করেন, দুষ্টামি করে মুন্না দুষ্টিন্ন পড়ে গেছে আসলে ও আমার থাপ্পড় মারছে হ্যান ত্যান। পরে আমি আমার মারিনি আমার ছোট মামিরে মেম্বার বাড়িতে গেলাম, আমার মামি বললো মেম্বারকে এই ঘটনা, পরে কইলো মাগো তুমি তো খুব খারাপ মানুষের গায়ে হাত দিছো আগে প্রতিবাদ করোনি কেন, আমি আর পূর্বের ঘটনাটাকে কিছু বলি না কারণ এখন সে আমাকে ডিস্টার্ব করবে কেন, সে বিয়ে করছে সন্তান হবে সংসার করতে হবে আমার কিছু তো লাগাতো না মনে হয় না। পরে আমি কইলাম ওখানে আবার আরেকটা ওদের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা কাজ করে তাদের একজন ওই মেম্বারের এখন থাকতে সে আবার অফিসার পদে, সে আবার ছুটিতে আসে দরজা দ্বারা দ্বারা শুনতেছে, আমি তাদের ঘরের ভিতরে বসে বলতেছি মামা এটার যদি কোনো বিচার হয় আমি যদি সঠিক বিচার না পাই আমি এত খারাপ হবো যে আপনাদের গ্রামের মেয়েরা দিনের বেলায় আমার চেহারা দেখলে লজ্জায় দরজা বন্ধ করে থাকবে, দরজা খোলার সাহস পাবে না যদি খালি বিচার হিতে বিপরীত হয়। পরে বললাম হেরা কি কিনা বলছে, পরে খাইতেন তিন চার মাস বাসা ভাড়া থাকো বাজায় আরাম কয়েক মাস বাসা ভাড়া থাকে বাড়িতে, আর ওর ও যে যেরকম কাজ করতেছে একদিকে গভীর চেষ্টা করলাম তো আরেকদিকে আমি দেখতাম আমার মায়ের পরনে সেরা কাপড় তা দুই টাকার খাতার জন্য স্কুলে যেতে পারি নাই, ঈদের মধ্যে কোনোদিন ভালো পোশাক পাই নাই, ভালো খাবার পাই নাই, লেখাপড়া করতে পারিনি হাজার চেষ্টা করেও, মাঝখানে মনে করেন এতগুলো বছর কেটে যায়। ওরে আমি দেখে দেখেই চলি যত ওর খপ্পরে আমি না পড়ি, আর এমন কোনো মানুষ নেই ভাই আমার পছন্দ না করত, মানে আমার আত্মীয় স্বজন মানে আমি গাড়িতে যাদের সাথে যাতায়াত করি মানে অবিয়ত ছেলেরা মানে বিয়ের প্রস্তাব ভালোবাসার প্রস্তাব না দিত, মানে আমি আগে অনেক সুন্দর ছিলাম সবাই বলে অনেক হাসি খুশি ছিলাম আমি অনেক হাসতে পারতাম, তো হঠাৎ করে ওই যে বললাম যে আমার বাবা ফার্স্ট বিয়ে করে সেখানে একটা ভাই আছে, তো 2014 সালে আমার বাস্তিরে বিয়ে দিতে গিয়ে আমার ভাইয়ের পাঁচটা শালার সাথে পরিচয় হয় না, একই বিয়ে যায় কিন্তু দুজনের সাথে দুজন দেখা হয় না, তার ফুবো আমার প্রস্তাব দেয় তারও প্রস্তাব দেয় প্রস্তাবের মাধ্যমে বিয়ে, ওই ছেলে কোনো মেয়েকে পছন্দ করে না আমিও কোনো ছেলেকে পছন্দ করিনি, কিন্তু আমি যে এখানে গোল খাইছি কেউ তো আর জানে না, জানে ভাই বোনের জন্য কারণ ভাই বোনের জন্য তো মরতেও পারিনি। আর 3 মাস পর আমাদের দেখা হয় সম্পর্কের মতোই হয় মানে কেন্দ্রী যেরকম ঘোরা ওই ছেলেরা আমাকে এনে ঘোরার চেষ্টা করে মানে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, ওই যেমন নলে তো আমার আছে আমি একটা বাচ্চার মা হয়েছি আর কোনো ছেলেকে তো আমার বাচ্চা দেবে
মানে আপনি এখন খুব সাবধান
কারো ওনার সাথে কোনো খপ্পরেই পড়িনি আমি, কিন্তু এরপর বিয়ের মতো ঠিক হয় কারণ ওরা তো প্রস্তাবের মাধ্যমে
সাক্ষাৎ,
ওর বাবা বলে মানে আমি ছেলেকে ফুসকা এনে কোটেকে বিয়ে করবো, তখন আমার মা রাজি রাজি না, আমাদের বাড়িতে রাজি রাজি ছিল না, এখন ওই ছেলের সাথে কন্টিনিউ কথাবার্তা চলতেছে ফোনে কথাবার্তা হলো, কারণ তিন বিয়ে যে প্রস্তাব দেওয়া 3 মাস পরে দেখা হয় আমার বাস্তি এবার বিষ খায়, কারণ নিশাখরের সাথে বিয়ে দিছিলাম দিছিল তো ওই ওই ছেলেই বিয়ে দিছিল জানতো না আমিও জানতাম, হঠাৎ করে দেখতে এসে নিয়ে গেছে ছেলে এবার খায় কমকি চুরিজামারি করে, পরে আমার বাস্তি বিষ খায় ওদের বাড়িতে যে বিষের বসে ওদের বাড়িতে বিষের টিজার করে রাত্রে ওর মার সাথে ঘুমাই থাকি আসি, ওদের পক্ষ থেকে যে ওদের ফুবু খালা আত্মীয় স্বজন জানে মানে আমি খুব ভালো অনেক আগে থেকে জানতো কিন্তু চিনতো না, পরে সবাই প্রস্তাবে রাজি কিন্তু ওকে না আমার একা একা বিয়ে করতে বলে, মানে বলে কি ও তো বিয়ে সহজে রাজি হয় না, ও বলে বর বাড়ি করে বিয়ে পরে ফুসকাই ফাসকাই নিয়ে বিয়ে করো, কিন্তু আমার বাস্তিকে আসলো আসার পরে বললাম তার মামা ওই দেখে মন্দির আমার বাস্তি বললো আন্টি সমস্যা মানে এই যে আরো কয়েক বছর আগে ওর সম্পর্কে একটা মামিরে মামা বিরেশ টাকা পয়সা আত্মসাত করে ওইটা সংসার ভেঙে ওটাকে বিয়ে করছে, কেউ জানে না ও মাসে 3 দিন করে উদাও হয় মা জানে না ছেলে কোথায় বন্ধুর বাড়ি যায়, তো সেই বিয়ের খবরটা আমি গোপনে পাইয়া দিই তাইলে ওর ফুবুরে জানে ফুবুরে জানাইলে তাকে সবাই জানা ওই ছেলেটা কি কয় হ পরে শিখে যা হয় এটা এটা হয়েছে ওটা জীবনের বাড়িতে আসবো না সন্তান হবে না আনবো না, তো তুমি আমার বিয়ে করার সমস্যা নেই ওরা কোনোদিন আসবে না, পরে আমি মনে মনে বলি আমি ধরো এক জায়গায় মানুষের সাথে খারাপ কিছু হয়েছিল আমার জীবনে একটা এক্সিডেন্ট আছে তাকে মাইনে নিই মাইনে নিই মনে মনে পরে 2 নম্বর মেয়ের সাথে ওর আবার একটা রিলেশন নেয় সেখানে পেছ লাগে বিয়ে হয়ে যায়, মানে এজন্য ওদের সবাই বলে আমারে ওকে কোটে নিয়ে বিয়ে করতে মানে আমি বউ করে নিলে আমার বাড়িতে রাখবে ওরা একাই চলে যাবে এরকম একটা পরিকল্পনা আছে, ওর যে ফুবু যেটা বেশি আগ্রহ আমাকে তিনি বউ বানায় নেয় ওদের সবাই আমি উপকারে আসবো, বা আমার পয়সার জায়গা যদি সব লিখে দিছি, অনেক কিছু আছে, গাড়ি বাড়ি অনেক কিছু আছে, ও যদি আমাদেরকে বিপদে না ফেলায় ও আসলে আমাদের সবাই ভালো হবে। ওর এক ফুবু আবার মেয়ে বিয়ে দিয়ে দিতে আয় উত্তর এক জায়গায় আটকা পড়ে যায়, জানে না যে ছেলে বিবাহিত, বিয়ে দেয় এসে ওই বড় বউ আটকে ফেলে। ওই ফুবু আবার রাত্রে ওনাদের কাছে রয়েছে না, ফুবু আবার কইছে আমার বাবার এরকম সমস্যা অনেক কিছু করছে, শুনতেন যে আমাদের বাড়িতে এমন এমন করে ফাইসা গেছে, এটা যদি ছুটে দাও এই মেয়েটাকে আমরা আনতে পারি হেনতেন। আমি আবার ওই দিন ওই মুহূর্তে ওই ফুবুদারে ফোন দিছি, মানে ওই দিন আমি ওই ওই যে আমি দুই নম্বর মেয়ের সাথে যে ফাইসা গেছে বিয়ে গেছি, আরেকটা তো বিয়ে করছে সোনাবাড়ি, সেটা তো চুপে চুপে এই ছেলেকে তো আমি বিয়ে করতে পারি না। ওর বাবা আমার বুদ্ধি দিলে কি ওরা বুঝতে আছে এইভাবে যে আমি যে ও বিয়ে করছে এটা যদি আমি না বুঝি, বিয়েটা হয়ে গেলে ও তো ভালো মেয়ে হতো, আর আমাকে আমাকে ছেলেটাকে ছাড়বো না, টাকা পয়সা দিয়ে জমি এ দুটাকে ছাড়াই ফেলবে। হ্যাঁ আমি তো জানা ফেলছি, এখন আমি ওরা কই ও হোক না নাও না, ওরা আমি এভাবে বলি যে দেখেন আপনার সাথে আমার কোনো প্রেম প্রীতি নেই, প্রস্তাব প্রস্তাব দিছে, আপনি যদি কোনো জায়গায় পেটও বাজিয়ে থাকেন আমারও বলেন, কলঙ্ক মুসার দেখতো আমার সবকিছু মুসার দেখতো আমার বলেন না বলার সাথে। ওই দিন ওরা আমি বাড়িতে সবার সামনে জিজ্ঞেস করতে যাইতে চাই, ওই দিন ওই ছেলেটা ফোন ধরে,
কোন ছেলেটা?
এই যে আলামিন, আলামিন ফোন ধরে, আসান তো চলেই গেল। পরে আলামিন ছেলেটা ফোন ধরে বললো ফুবু বলে এমনি এমনি করে আমার ছেলেটাকে আমাকে বাচ্চাটাকে উদ্ধার করে দাও, আমাকে একমাত্র বাচ্চা এই মেয়েটার সাথে বিয়ে ঠিক করছি। ছেলেটা আবার ওই ফোনের তো ফোন দিয়েছে ফুবু আমি ওই যাবো কিনা, ও আমার হন একটা কিছু বলুক, আমার তো ঝুলে রাখতে পারেন, আমার সকাল বিকেল মাইছে দেখতে আসে, আমার মা মারা গেছে, ছেলেটার সাথে যে বিয়ে ঠিক হয় আমার মা থাকতেই বিয়েটা দিই, আমার বাড়তি আমার মা থাকতে ওদের বাড়িতে বিচার বসি, এর ফাঁকে আমার মা মনে করেন অসুস্থ হয় ব্রেন টিউমার হয় আমরা বুঝি না, আমার মা অনেক প্রসারিং করে আমার সাথে আমি যে রাত দশটায় বাড়িতে যাই, আমি তো শান্তি মতো কটা ভাত খাবো করে দেখাইতে পারি না, এই চিল্লা চিল্লি ঝগড়া দাবি দোকানে 1500 টাকা বাকি পাবে, 1500 টাকা দিয়ে আসে দেবে, দুদিন পরে আমি টাকাটা দিই, মানে হারিয়ে ফেলছে, উনি যে ব্যারেন্টি মরেছে তা তো জানি না, জ্ঞান বুদ্ধি কমে গেছে, আচার ব্যবহার খারাপ হয়ে গেছে, কারণ চিন্তা তত্ত্ব না নাই, বিশেষ করে আমার দেখতে পারে
তো ট্রিটমেন্ট করার নেই,
ট্রিটমেন্ট মানে তত তাড়াতাড়ি করাই নেই, এমনি ডাক্তার ডুক্তারের কাছে নেই, প্রচুর জ্বর দেখাইতো, মানে 100 টাকা দিব্যি উনি 15 দিন যেত।
আচ্ছা যাই, সবাই ডাক্তারও মনে করছে যে জ্বর দেখাইতে খায় এমন হয়েছে, তাই তো?
কিন্তু আমার মা মনে করেন আজকে আমার কাছে টাকা নেই, মাস শেষ, আমার ছোট বোনের স্কুলে 3টা ভাই বোন লেখাপড়া করে, আমার মেয়ে বোনদের তো বিয়ে দিছি, যে আমার মা আছে মাথায় ফিলিং করলো ওই মুহূর্তে বিয়ে দিয়ে দিছি, কারণ আমি একটা সংসার চালাই, 3টা ভাই বোন লেখাপড়া করে, 3টা ভাই বোনই টেনে এবং ইন্টারে।
আপনার মার পরে চিকিৎসা কি হলো, কি করলেন?
বলতেছি পরে এভাবে অবস্থা খারাপ হয়ে থাকে, খারাপ হয়ে থাকে আর আমার উপর অনেক খারাপ হয়, সকালে যে কটা ভাত খাবো তাও খেয়ে আসতে পারি, আমার মার সাথে যে আমি খারাপ ব্যবহার করি তা না, আমার মার সাথে আমিও খারাপ ব্যবহার করি। পরে বড় আপা তো ক্রিমিনাল, ডাক্তারের কাছে নেওয়া লাগবে না, হেন লাগবে না, লাস্ট আমার মেজো বোন অনেক ভালো, আমার মেজো বোন রেগে যায়, এরা চিকিৎসা করে লাভ কি, এ তোরা ধরে ধরে মারবো, আর হইলে তো আর কোনো মানে মানুষ একটা মানুষ যদি প্রতিনিয়ত ভাই আমি 12 বছরে একদিন কোনো ফরমে ছুটি নেই, একদিন অ্যাবসেন্ট নেই, একদিন হাফ বেলা ছুটি নেই, আমার রেকর্ড অফিসে, তাহলে এই মানুষটার কি শরীর না? তারপর এক বছর দেখি আমার মাঠ ঠুলে গেছে পাগলের মতো কেমন করে, সুন্নতি জামা পড়তো, তালিম টালিম করতো, নামাজ পড়তো, একদিন শাড়ি কাপড় পরছে দেখি কি অনেক সুখ হয়ে গেছে। পরে ডাক্তারের কাছে যাই 14 সালের অক্টোবর মাসে, ডাক্তারের কাছে নিয়ে যাই, এমনি বেশ ডাক্তার দেখাই, ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করি, কয় কিছু না, আলসারের মতো খাওয়া দাওয়া তো ঠোঁটে চুন লেগে এরকম ফিরে গেছে, 3 মাস ওষুধ খাচ্ছে, ওষুধ খায় উনি পরিবর্তন হয় না। ডাক্তার বললো তোমার মাকে কি 2-4 বছরে সিটি স্ক্যান করছো? ওই যে বললাম যে মোটর সাইকেলে স্ক্যান করতে আলাম করে, হ্যাঁ 3 বছর আগে সিটি স্ক্যান করছে, সিটি স্ক্যানটা না করে সব ধরনের পরীক্ষা করে, 24 ঘন্টার কন্টাকে 12,000 টাকা বিল, আমি নিজের লগে নিয়ে মেডিকেলে থাকি, নিজে আমি কিন্তু অসুস্থ, আমার অফিস থেকে 3 দিন ছুটি নিয়ে আমি মেডিকেলে যাওয়ার জন্য, আমি না যাই আমার মানে নেই, যে 1.5 মাস ওষুধ খেয়ে যেটা উন্নতি হয় না, এর মধ্যে আবার ডাক্তারের কাছে আবার যোগাযোগ করি, কোনো ওষুধ চেঞ্জ করে না, এই কারণে আমি ফজিকুল নেশায় নিয়ে যাই, সেখানেও কিছু ধরা পড়ে না, সে জায়গায় 7 দিন পর রিপোর্ট দেয় ক্যান্সার না হয়ে হয় তোমার মা বেঁচে গেছে, আর তাহলে ডিসেম্বরের 23 তারিখে আমার মাকে মেডিকেল থেকে বাড়িতে নিই, জানুয়ারি 29 তারিখ থেকে আমার মা আর কোনো ওষুধই খায় না, মানে খেতেই পারে না, আমার মা 29 তারিখ থেকে আর কোনো ভাত পানি ওষুধ কিছুই খায় না, কারণ উনি সবিশেষ, ব্রেন টিউমার হয়েছে, ডাক্তাররা কোন ডাক্তারে ধরতে পারলো না। পরে একে একে আমার আপা বলে আজকে ঘর থেকে বের হয়ে নাই, মা সারাদিন ঘুমাইছে, 31 তারিখে আমার আপা বলে কয় বলে আজকে কালকেও চোখ খোলে নেই, আজকেও চোখ খোলে নেই, বিছানা থেকে উঠেই নেই, মা এক গ্লাস পানি ওখানে।
আচ্ছা তারপরে হসপিটালে নেন নাই কেন আপনারা?
হসপিটালে ওই যে 3 মাসের ওষুধ দিছে, মানে আমি এমন ভাবে বের হই 5টায় উঠি, গোসল করে 6:30 অফিসে চলে যাই, 10টায় ছুটি হয় আস্তে আস্তে 12টা, ওই সময় মাকে উঠাইয়া একটু দুধ খাওয়াই, একটু জুস খাওয়াই, খাওয়াই ঘুমানে দিই, আর অন্যতে ওষুধ দিচ্ছে, ওষুধের সাথে তো ঘুমের ওষুধ থাকে। আমি বললাম যে মা যদি 12টার ভিতরে নিজের ইচ্ছে না ওড়ে কিছু না খায় আমার ফোন দিবেন। বেশ করে কয় না মা আজকে ওঠে নাই, 12টা বাজার থেকে বেরোয়ছি, তার মধ্যে বিমা করছিলাম 7 সালে একটা বিমার টাকাটা ডিসেম্বরে পাইছি 92,000 টাকা পাই। অসুস্থ দেখে টাকাটা দ্রুত তুলে 7,000 টাকা দিয়ে বিমা করে, মানে বিমা না করলে টাকাটা আমি ওই মাসে পাচ্ছি না, বিনিময় বিমা করে টাকাটা তুলে ব্যাংকে রাখি যদি কোনো খারাপ কিছু হয়ে যায়। সবাই বলা বলি করে আমার মা বাঁচবে না, মৃত্যুর সময় দেখবেন যে তাড়াতাড়ি রাস্তা পুরায় না, যেদিকে যাই অ্যাম্বুলেন্স নেই সেদিকেই যান। ব্যাংকে থেকে 40,000 টাকা দিয়ে আমার মারে ঢাকা ইন্টারন্যাশনাল নিয়ে আসতো, অনেক বেজাল আর অন্য জায়গায় সিরিয়াল দিচ্ছি আর এক জায়গায় ভর্তি করবো। আস্তে আস্তে আমার রাত 11টা বেজে যখন কম্পিউটার আমার মারে যখন ব্রেন টিউমার ছিল বললো কি সমস্যা, সবকিছু তো আমি বেশি দিন আমি এই সমস্যা। আমার মাকে যখন চেক করলো 5 বারের মাথায় আমার মা আমার মার পেশার রানিং দিচ্ছে, এত বড় বোতলে রক্ত পড়তেছে আর পেশার রানিং করে আমার মারে পরীক্ষা করলো, পরীক্ষা করার পর ব্রেন টিউমার 7 পয়েন্টের উপরে চলে গেছে। যদি কোন সুস্থ অল্প বয়সী মানুষের 3 পয়েন্টের নিচে থাকে তারা বাঁচানো সম্ভব, 7 পয়েন্টের উপরে চলে গেছে। তো আমার সাথে যে ছিল উনি একজন ডাক্তার, আর যার কাছে নিচে ওই ডাক্তার মামার পরিচিত বন্ধু, সে হলো ডাক্তার গোয়েন্দা, মানে আমার মানে যাও তো আমার বন্ধু বোন তো আমারও বোন এরকম কথা, মানে আমার ধরে মারবো রুগীটারে মেরে ফেলেছে ধরে ফেলেছে শেষে। হ্যাঁ আমি তো নাম করা হাসপাতাল নিচে বড় বড় ভাইয়া, না রুগী না ধরা বলে তো আমার কিছু করার নেই। যাই হোক 6 দিন ভর্তি করে রেখে ফেরত দিল যে এই রুগী আর বাঁচবে না, গাড়িতে নিলাম মিলে টিলেট করে কিছু পড়াইলাম, আল্লাহর কাছে অনেক মানামানসিক করলাম। আমি আল্লাহর এটুকু বললাম যে আমার মা এই পৃথিবীতে আসার পর আমার মা বিন্দু পরিমাণ সুখ পাইনি, একটুও শান্তি পায় নাই, মাঝখানে আমার সাথে খারাপ ব্যবহার করছে কারণ উনি তো মানসিক অসুস্থ ছিল, উনি তো বোঝে নাই, আর আমিও বুঝলে তো আমার মার সাথে খারাপ ব্যবহার করতাম না। পরে আমি আল্লাহর কাছে খালি নামাজ পড়ি আর বলি আমার মা না মেয়ে হিসাবে না বোন হিসাবে স্ত্রী হিসাবে না মা হিসাবে মানুষ হিসাবে কোনোদিন কোনো সুখ শান্তি পাইনি, কঠিন মৃত্যুর সময় যে কঠিন কষ্ট আমি জানি কা না দেখি, তুমি আগস্ট আমার মারে নিয়ে যাও না। এবার আমার মা কোনো খেয়াছেও না কিছু না, হঠাৎ করে 15 তারিখে শুনি আমার মা অজ্ঞান হয়ে গেছে।
তখন আপনি অফিসে?
হ্যাঁ মানে অফিস থেকে তো কন্টিনিউ 2-3 ঘন্টা পরপর যোগাযোগ করতেছি। পরে গইলো মানে এখানে আমার ওই যে ওই যে বড় ভাই ওইখানে ভেজাল একটা ওষুধ খাওয়াই নিছে, ভেজাল একটা ওষুধ খাওয়া নিছে উনি লো প্রেশার থেকে হাই প্রেশার হয়ে গেছে।
ভেজাল ওষুধ খাওয়াইছে কেন?
মানে উনি কি ভাই খাওয়াইছে জানি না, তবে চাইছিল উনি তো মরেই যাবে, তাড়াতাড়ি মরে গেলে উনি গার্জেন আমার কাছে আমাদের কাছে থাকতে পারবে। কারণ উনি তো গাঞ্জাখোর মদখোর, দেখ আমার মা আপা ওই যে বিমার টাকাটা আমার আমার মেজ বোন আমার সাথে করে আমি তো বিমার টাকাটা পেয়ে যাই ভাঙ্গি, আমার মেজ বোন তো ভাঙতে পারে না। ওই দিন আমার বোন মেজ বোন আবার বেশি উনি আবার বেশি কেয়ারফুল, উনি বেশি দেখাশোনা করে, বড় বোনের হেলমেট ছিঁড়ে যায় আইসে দেখে পকেট ভেঙে গেছে, অফিস থেকে আসি পরে বড় ডাক্তারের সাথে যোগাযোগ করি, করে বাবারে উনি তো এরকম এরকমই হবে চিন্তা করো না, যে ডাক্তারাই না স্যালাইন নিয়ে গেছে স্যালাইনটা লাগাও, পরে ডিসেন্সারি ডাক্তারে চেক করে বুঝতে পারে উনি ওষুধের সাথে রং কোনো ওষুধ খাওয়ানো হয়েছে। আর আমার ভাইয়া না ওষুধটা নিয়ে বাথরুমের ভিতরে ফেলে যায় তাড়াতাড়ি, মনে করেন 2 নম্বরে তো ধরা পড়ে, এখন যদি এটা বলা বলি করি তো অনেক মারামারি খুনাখুনি লেগে যাবে। আর আমার মামা করলে সব কিছু কোয়া দরকার নাই, বড় খাওয়া বললো সব কিছু কোয়া দরকার নাই। ওই আমার মাকে নিয়ে এলো 16 তারিখে, আমি 5টা বাজে ছুটি নিয়ে চলে গেলাম, 17 তারিখে আমার মা মারা গেল, মারা যায় গাজীপুরে মাটি নিয়ে মাটি দিয়ে নিয়ে কুড়িগ্রামে। মানে তার আশা ছিল তার বাবা আমাকে না, আমার বাবা যে বিয়ে করছে আমার মার মনে একটা কষ্ট আর আমার মনে একটা কষ্ট, আমার মা বাবা যখন বিয়ে করে আমার বাবার যে যে দ্বিতীয় ছেলেটা প্রথম নানির কাছে সে সাক্ষী দিছে আমার মা গার্মিসিকে বিয়ে হয়েছে আমার বাপের সংসার করবো না এই কথা বলে বিয়ে করাই দিছে, আর সেখানে চক্রান্ত খাড়াইছে আমার চাষি। আসলে কিন্তু ওরকম কিছু না, আর শুনছিলাম সারান দিছে কিন্তু আমার আব্বু শিখার জানা মাইকে করে সারান দিছে আমার মারও এই জন্য এই কষ্ট। এই জন্য আমার মা বলছে তোমার বাপের জমিতে মারা গেলে আমাকে রাখো না, তুমি তোমার নানুর পাশে আমার রাখো, ওরা হে আমার মা কিনে কুড়িগ্রাম মাটি দিই।
আচ্ছা কুড়িগ্রামে মাটি দেওয়া হলো, আপনার মা মারা গেল এবং অনেক ধরনের ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছেন। আচ্ছা এখানে একটা বিরতি নিচ্ছি আমরা প্রিয় শ্রোতা, এবং তারপরে আমরা আবারও ফিরে আসছি আজকের অতিথি বুলবুলিকে নিয়ে, সাথেই থাকুন কোথাও যাবেন না।
হ্যালো 8920 জীবনের গল্প।
প্রিয় শ্রোতা স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে শেষবারের মতো, মানে আজকে শেষবারের মতো হ্যালো 8920 তে। আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM এবং আর যে সেতু আছে আপনার সাথে। কথা না বাড়িয়ে অতিথির কাছে যাই, যে ওর মা মারা গেল সেরকম একটা অবস্থায় আমরা ছিলাম এবং কুড়িগ্রামে তাকে মাটি দেওয়া হলো, তারপরে
মাটি দিলাম, মাটি দিয়ে আসলাম 6 মাসের মাথায় আমার ছোট বোনকে বিয়ে দিলাম, আর ওই যে আমার ভাইয়ের সাথে যে বিয়ে ঠিক ওটার ওই অবস্থা দেখে মানে মনের ভিতরে অনেক একটা ঘৃণা জমলো যে আত্মীয় স্বজন যাই নাও আমাকে এইভাবে নিয়ে একটা বিপদে ফেলতে চাইছিল। কারণ আমি 15 বছর আমার বাবা বিয়ে করছে, আমি যুদ্ধ করলাম, সেক্ষেত্রে কেন বিবাহিত একটা ছেলের সাথে আমাকে নিতে চাইবে? গামা চাপা দিয়ে বিয়ে করতে বলো, যদি বিয়ে করতে বিয়ে করে ফেলতাম, যার বাবা অর্ডার দেয় তাকে তো বিয়ে করাই যায়। পরে রাগ হই, ওই যে ফুবু যে উত্তর আটকা বললো, উত্তর আটকা বেড়ে আমার ব্যাপারে এগুলো বলে, ছেলের লুপ লাগে যায়। লুপ লাগলে আমার বিভিন্ন ভাবে ব্রেন ওয়াশ করে যে উনি যত বিয়ে করছে তো ওটার আপনি কিছু করা দরকার নাই, আত্মীয় স্বজন সবাইকে তো ভালোবাসলেন, বাইশা সবকিছুই তো কইরা, তো এখন তো কষ্টের মাঝে পড়ে আছেন, এখন আমাকে একটু বিশ্বাস করে দেখেন। কারণ আমার বাবা মাকেও নেই, আমি একজন নীতিম ছেলে, আপনি আপনি ভাই বোন কেউ নিয়ে ভালো থাকতে পারবেন, বা আমার সবাইকে যে ভালোবাসাটা দেন সেটা যদি আমাকে ভালোবাসা দেন, আমাকে বিশ্বাস করেন, আপনি জীবনটা অনেক সুখী হবে। 6 মাসের ব্যাপারে ঘুরে ঘুরলে পরে তার কথাটা আমি বিশ্বাস করি যে হ্যাঁ, আত্মীয় স্বজন সবাইরে চিনি, সবাই আমাকে ভালোবাসলো, সবাই সাপোর্ট করলো, অথচ ছেলে কয়েক বছর ধরে বিয়ে করছে জানেই, আবার কয়েক বছর ধরে একটা বিয়ে করছে বলে দ্বিতীয় বিয়েটা সে যদি আমাকে পছন্দ করবে, অন্য মেয়ের দিকে নজর গিয়ে সেখানে পাসলো কিভাবে? তাহলে আমি এ কথা, এই ছেলের কথাটাই শুনি। কারণ আমি যদি কাউকে ভালোবেসে বিয়ে না করি, প্রস্তাবের মাধ্যমে যদি কাউকে বিয়ে করি, তাহলে তো আমি যদি আমার ব্যক্তিগত ব্যাপারে কিছু বলি যে আমার জীবনে এই ঘটনাটা ঘটছে, তাহলে তো আমাকে নিয়ে সংসার করবে না। আর একটা মানুষের শিশুকাল থেকে যখন তার জীবনটা লাইফটা গড়ে তোলে, একটা মেয়ের জন্য তো, একটা মেয়ে মানে তো একটা বিয়ে, একটা বিয়ে মানে তো সংসার সন্তান, তার কাছে যদি সত্য কথাটা না পায় সেই মানুষটা কোন পৃথিবীতে যাবে? তাহলে আমি ভালোবেসে কাউকে বিয়ে করলে কথাটা বলে সে কথাটা মেনে নিবে। ছেলেটা আবার বলে যে দেখেন আপনি জীবনে কি করছে এটা আমার দেখার বিষয় নাই, দুটা সন্তান হলে সমস্যা নেই, কিন্তু ভবিষ্যতে আপনি খারাপ না হলেই হয়। ছেলের কথা বিশ্বাস করি, বিশ্বাস করে আমি অসুস্থ মেডিকেল আসি, বাংলাদেশ হাসপাতালে আসি, এসে ওইখানে ওনাকে ওনার সাথে দেখা হয়। আর দ্বিতীয় দিন আমার বোনে কিনে কুলোস্কোপি করাইতেছি, কারণ আমার গ্যাস্ট্রিক আলসার হয়েছিল, ওই দিনও এসে 10 মিনিট মেডিকেলে বসে থাকে, সেই দেখা হয়। এখন উনি খালি কয়দিন পরপর টাকা চায়, এভাবে টাকা যায় যদি করে, আমার বাবা মা তো কেউ নাই, আমি মিরপুরের জায়গা কিনছি 26 মিনিট, এত এত টাকা লাগছে, এখন আমার কাছে কোনো টাকা নেই, মামাদের জায়গা বেচবো, সেখানে মামারা তো আমি ছোটবেলা থেকে বিদেশ থাকে, জায়গা জমি দলিল তুলতে অনেক টাকা পয়সা লাগতেছে, আমি অনেক সমস্যা আছি, কাজকর্ম করতে পারতেছি না, তো সবাইকে চিনে আসা তো ভালো ভালো পেলাম না, এর যেহেতু বাবা মা কেউ নাই, ভাই বোন নাই, বাবার সাথে যোগাযোগ নাই, তাহলে ছেলেটাকে ভালোবেসে যদি সুখী করা যায় বা আমিও ভালো থাকতে পারবো, সবকিছু জানলো রাজি হই কথা বলি। তো উনি হঠাৎ করে বলে যে দেখো জান বলতে জান রে, আমি একটু সমস্যা বলি হেল্প করবা কি, আমি তো কন্ট্রাক্টে কাজ করি, সিটে গাঙ আসছি, টাকা পয়সা নিয়ে আসি নাই, আমার কাটনা ফেলে আসছি, তো আমার 20,000 টাকা দরকার, আমি লেবারদেরকে টাকা দিতে, লেবারদেরকে টাকা দিতে আমি দেবো কেন, লেবারে আমার টাকা দিয়ে চালাইতে হয়, কোম্পানি একবারে টাকা দিবে, তো 10,000 দিলাম, এক সপ্তাহ পর আবার 10,000 চাই দিলাম, পরে কুরমানি আসে, 5 দিন পর এসে আমাকে টাকা পয়সা দিবে, বিয়ে করে বাড়িতে সবার সাথে কথা বলে বিয়ে করে নিয়ে যাবে। বাড়িতে আলাপ আলোচনা করি, তখন ছেলেটা বলে মালিক বাইরে চলে গেছে, এত টাকা দিনা পড়ছি আসে আইসা, মানে এরকম বলে, কাপা শিয়ে থাকলাম 2 বছর আগে, আমার মাল সবার নাইট কেড়েছে, 10,000 টাকা লাগবে গাড়ি ভাড়া হদ্দা, টাকাটা দিবা একটু। আবার বলে এই যে কুষ্টি আমার মামাকে জাগা পাইছি, তো 14 বছর আগে জাগা লিখে দিছে, সেটা তো সেই লিখে নিয়ে ফেলাই আসছি, ওটা কেমনি কিছু জানি না মানুষের দখলে ছিল, তো সেটাও টাকা লাগবে উদ্ধার করতে, আরেকটা জায়গা বিক্রি করবো ঝামেলা, সেটাও টাকা লাগবে, মানে 10 দিন পর পর, সপ্তাহ পর পর, মাসে 2 বা 3 বার 10,000-5,000 চাইতেই আছে। আর আমাকে এতটুকু বিশ্বাস দেয়, তোমার যদি কোথাও বিয়েও দেয় সেখান থেকে তুমি পালে আসবে, আমি তোমাকে গ্রহণ করবো, সব কিছু তো তোমারই, আমরা দুজন তো ভালোই থাকবো, তুমি একটু কষ্ট করো। এভাবে টাকা দিতে 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 1 বছরে উনি 1.5 লাখ টাকার উপরে দেওয়া হয়ে যায়, যা টাকা দিতে পারি না, লাস্টে কয় তোমার গয়নাগুলো বিক্রি করে, গয়না বন্দুক দিয়ে 50,000 টাকা দেই, গয়না বন্দুক ছুইলেও টাকাকে আমি সুদ দিতে হয়, সুদ দিতে দিতে আর পারি না, এদিন 5,000 ওই দিন 10,000 ওই দিন 3,000, মানে মাসে 3-4 বার টাকা পায়, আমি টাকাগুলো আমার কাছ থেকে ধার ঋণ করে শোধ করে দিই, কারণ আমার মা মারা যাওয়ার পরে সব টাকা আমি ভাঙছি, আমার আত্মীয় স্বজন কেউ 5টা টাকাও দেয়নি, 1 লাখ টাকার উপরে ঋণ করে করে খরচ করে ফেলাইছি, আবার আমার ছোট বোনটাও আমি বিয়ে দিছি, কিছু গয়না দিয়ে আমি নিজের রাত্রি বিয়ে দিছি, কেউ 5 টাকা দেয়নি, তো আমার কাছে টাকা নেই। তো এখন আমার আবার এর আগে ওয়াদা করে যে দেখো আমার বাবা মা থাকলে ভাই বোন থাকলে যে সাপোর্টটা করে তোমার কাছে সেই সাপোর্টটা পাবো, তো আমি ইনশাল্লাহ পাবেন, কিন্তু উনি যেভাবে বলতেছে তা তো জানি না। পরে ওই যে উনি বলে যে জমি বিক্রি করবো, এই করবো, সেই করবো, এই দিন 10,000 ওই দিন 5,000, সেই কুরবানি ঈদ থেকে এই কুরবানি ঈদ পর্যন্ত এই এইবারের রোজার মধ্যে আমার কাছে 15-24 তারিখে লাস্ট কথা হয়, 30 তারিখে উনি আমার কাছে আসার কথা, সব টাকা পয়সা দেবে, জায়গা জমি বিক্রি করেছে, টাকা পয়সাও দেবে এবং কি আমাদের বাড়িতে বলে আমাকেও নেবে। আর ফোন অফ করে দেয়, ফোন ধরে না। কুরমানি ঈদের 7 দিন পর ফোন ধরে, আবার বলতেছে যে কি নিজে ফোন ধরিনি, বিদেশ গিয়েছে আছে, তুমি আবার টাকা দাও, মেয়ে এখন টাকা দেয় না। তো উনি আশা বরস আপনারা বলবেন না, তো আবার টাকা দিলেন, টাকা দিচ্ছি এভাবে। ও একটা ইসিম ছেলে, ও যদি খারাপ হয় বারবার আমি সুযোগ দেওয়ার কারণে ও ভালো হয়। কোনোদিন আমাকে কষ্ট দিতে চাইলে কষ্ট দেবে না, যেহেতু বাবা মা নাই। এক সময় ও আমার অনেক হেল্প করছে, অনেক সাপোর্ট করছে। এখন ও যদি টাকা তো আমাদের দেবেই না, টাকা কেটেই আছে। আর যখন টাকা আসার সময় তখন ফোন দেয়, যেমন কিনে বেতনের আগে টাকা দেওয়া হয় আর ও আমার ফোন ধরে না। তো এখন সত্যিকারে ও তো আমাকে বিয়ে করবে না, আমি বুঝতে গেছি। ও টাকার দাম দেয় আমাকে বিয়ে করছিল লোভ লালসায়, যেহেতু আমার ভাইয়ের সাকার বাড়ির মেয়েছে গো, মার্কেট মার্কেট দিতাম টাকা পয়সা ধার দিছি, জানতে পারছিল, মনে করছে মেয়েটার কাছ থেকে টাকা পয়সা নিতে পারবো। তাই এখন ও যদি আমাকে বিয়েও করতে চায় আমি করবো না, এই কারণে বিয়ের পরেও আমাকে যেভাবে টাকা চায় আমি কই যাব। আর যে মানুষ একজন মানুষকে সত্যিকারে নিতে চায়, তার আগলে বাঁচতে চায়, তার মোবাইলটা দিনের পর দিন মাসের পর মাস কিভাবে না ধরে থাকতে পারে? ওরা হাজার হাজার বার ফোন দেয়, ও ফোন দেয় না, কেটে দিতে পারে ফোনটা, রিসিভ করতে পারে না। এখন তো 2 লক্ষ টাকা নেওয়া হয়ে যায় সুদে নিয়ে, ঋণে নিয়ে দিই, ঋণে নিয়ে দেওয়া অফিসে এর ভিতরে আমি 100 টাকা পাইতাম। মানুষ চাকরি ছাড়লে যে টাকাটা পায়, ওই টাকাটা তুলে আমি আমার বোনের গয়না বানিয়ে দিচ্ছি, আমার কিছু গয়না বানিয়েছি, গয়না পর্যন্ত বন্দুক ফ্রিয়া সুদে টাকা টাকা টানছে। কিন্তু সে 5 তারিখে আসবে আমার আপুর সাথে, বোনের সাথে, তারপরে আমার ভাইয়ের সাথে, আমার মামির সাথে কথা বলে, সে আমার বিয়ে করবে, মানে তারিখ খালি দিতেই আছে মাসে 3-4টা, কিন্তু আসতেছে না। আর খালি এই সমস্যা পড়ছে টাকা দাও, ওই সমস্যা পড়ছে টাকা দাও, এদের লাইসেন্স করতেছে টাকা দাও, ওইটার লাইসেন্স করতে, বিশ্বাস করে করে টাকা দিতে দিতে এখন আর বিশ্বাস করতে পারতেছি না। আমি শুধু পুলিশের কাছে এটাই নিতে যাই যে আসলে ছেলেটা যে নাম বলছে, বাবার নাম বলছে, বাড়ি কুষ্টিয়ে বলছে, ও সত্যি কথা বলে না মিথ্যা কথা বলে, ভোটার আইডি কার্ডের অ্যাড্রেসটা পাইলে আমি বুঝতে পারবো, তাহলে ও টাকা দিক আর না দিক ওর জন্য তদন্ত করা যায়। সেই জন্য মানে সবার সাথে পরামর্শ করে বুঝে শুনে পুলিশের কাছে যাই। পুলিশে কয় কি কয়, এভাবে তো কথা বলা যায় না, আপনি থানায় যাওয়া দরকার নেই, থানায় গেলে এইসব কোনো ফল পাবেন না, আমি ব্যবস্থা করে দেবো। পল্লীবিদ্যুৎ দাঁড়ান, পল্লীবিদ্যুৎ দ্বারাই একটা হোটেলে বসে, আমি যদি উনি ভিতর সাইডে বসতাম উনি আমার রাখা একদম বাইরের সাইডে বসে, মানে উনি তখনই নিয়ে আমার কোনো বাড়ি হোটেলে যাবে। পর আমি বললাম যে আপনি এই কথাটা বললেন কিভাবে, আপনি যদি সিবল রেখে থাকতেন আমি জুতা মারতাম আপনার কাছে। এতে কোয়েটে আমার হাত থেকে মোবাইল দেয় নেয়, নিয়ে নাম্বার রাখে, নাম্বারটা সেভ করে দেয় উনি, দিয়ে আমার আরেকদিন ফোন দেয়, এই প্রস্তুত আমাকে দিবেন না, আমার পক্ষে সম্ভব না, উনি ছাড়াই না আমারে, মানে ধরে ধরে বাপ। পরে আমি কইছি যাচ্ছি আমি বাসায় যাচ্ছি কি ডিসিশন জানাচ্ছি, এখন তো সমস্যা আমি এমন গেছি। যাওয়ার পরে ওই যে ফোন দিয়ে দেয় হুমকি দেয়, ওর কথায় রাজি না হইলে আমি কি আপনি কেমন মায়ের সন্তান, আমি কি বদলটা শিখাইনি, আমি তো মুরব্বীর মতো চলাফেরা করি, আমি বয়স্ক একটা মানুষ, আপনি আমার এই প্রস্তাব দেন কে, এই এই কথা বলি।
কি প্রস্তাব দিছে?
ওই মানে ডাইরেক্ট ফিজিক্যালি হিসেবে প্রস্তাব দেয়।
আচ্ছা,
পরে আমি বলছি যে আপনি প্রস্তাবটা দেন কি করে, আমারে বলে যে মাতিলে কথা বললা কেন, আর তুমি আমার কথা না শুনলে, তুমি আমার মা শুনে মাতিলে কথা বলছো, তোমার খবর নিয়ে সার মহল এই কথা বলে, পরে আমার বিলাক লিস্টে ফেলাই দিছি, কি হয় হোক পরে দেখা যাবে। এখন এই যে ছেলেটা খালি টাকা চাচ্ছে, পরশু দিন কালকে রাত্রেও টাকা দেয়, টাকা দিই। আমি বলবো ওই যে আমার ভাই বোনের জন্য তো জীবনটা নষ্ট করলাম, আমার ভাই বোন কিন্তু এখন আমার ধরে ধরে মারে, মানে কারণ কারণে মারে, যেমন আমার মন মানসিকতা খারাপ মারে, মানে আমার কোনো কাজ কাম ওই যে ভাইয়ের শালার সাথে সম্পর্ক হলো, এনে তো অনেক কিছু হইলো, মানে আমি যদি কারোর সাথে কথা বলি তার সাথে কথা বলছি। আর এই যে ছেলেটাকে টাকা দিছি, টাকা গুলা তো মনে করেন প্রমাণ রাখার জন্য রেকর্ড করে রাখি, রেকর্ড করে রাখছি, আমার ভাই একটু হলেও বুঝতে পারছে। আমি কিন্তু ওদেরকে এখনো টাকা পয়সা দিয়ে চালাই, আর আমি অসুস্থ আমার ভাই বলে মরে গেলে আমার একদম পানি বেড়ে দেবে না, আমার ধরে ধরে মারে, আমার উপর অনেক মানে ইয়া করে। আমি বলবো যে দেখেন আর যাই করেন কারোর সাথে মানে সম্পর্ক হোক বিয়ে হোক, টাকা পয়সা দিবেন না, ভাই বোনের জন্য নিজের জীবনটা নষ্ট করবেন না। আমি অনেক কষ্ট করছি, অনেক ইয়ে করছি, আমি সমাজে ভাইয়া জানেন না, আমি রাস্তায় গিয়ে যদি মেয়েটি গেলে আটকা পড়ে টাকার জন্য বাচ্চা দিচ্ছে না, আমি তাকে 500 টাকা 1000 টাকা এই মেডিকেলের মালিকের সাথে যোগাযোগ করে তাকে উদ্ধার করে দিই, রাস্তায় চিন করছে কেউ তাকে ধরে না, আমি সেই গাজীপুর থেকে ঢাকায় এনে চিকিৎসা করে 1-3 হাজার টাকা ভাঙ্গা ভালো করে দিই। মানে আমি ছোটবেলায় দিকে এরকম উপকারী করতাম, আমার মা বলতো যে আমার মেয়েটাকে যদি আমি লেখাপড়া করাইতে পারতাম, একটু ভালোভাবে রাখতে পারতাম, তাহলে আমার মেয়েটা অনেক সমাজ অনেক বড় মানুষ হতে পারতাম, আর আমি যদি ক্লাস 9-10 পর্যন্ত ভাইয়া পড়তে পারতাম, অনেক উপর কষ্টে চাকরি করতে পারতাম, মানে মানুষ অনেক উপকার উপকার করতে হবে এবং এখন উপকার করার ইচ্ছা আছে। যে বাড়িটা করছি আমরা আমার আব্বু বিয়ে করার পর জানতাম যে জায়গা, এতদিনে এসে সৈনিক জায়গা সরকারের ভাঙিয়ে দিবে, এখন নির্বাচন দিকে ভাঙে নাই, নির্বাচনের পরে ভাঙে।
আচ্ছা, আপনি আছেন এখন কার সাথে? আপনার সাথে কে কে আছে?
এখন আমার সাথে আমার ছোট বোনটা।
আচ্ছা,
তাই এখন আমি ভাইয়ের শালার বাড়িতে যেতেছিলাম, সেখানে না খাইয়া বদনাম হলো যে তার যে দুই নম্বর তার যে বউটা আমাকে যে খারাপ ভাবে লুক লাগায়, খারাপ খুব খারাপ মানুষ খারাপ বলে আমারে, যে আমি খারাপই সেই। এখন আমার পর্যায় এমন যে এই বিষয়গুলো তো সবকিছু আমি বাড়িতে জানাই, আমি কোনো কিছু লুকাইয়া করি না। আমার ভাই বোন ধরে ধরে আমাকে মারে, বুড়া বুড়া মানুষের সাথে বিয়ে ঠিক করে, দেখা গেছে দুই বাচ্চার বাপ বা কামলা রিক্সাওয়ালা, বউ মরে গেছে, বউ চলে গেছে, তো বিয়ে শাড়ি সেগুলো করি না। করি না গেলে ছোটবেলার দিকে আমি অনেক কষ্ট পাইছি, ছোটবেলায় আমার বাবাকে দেখে আমি অনেক ঘৃণা করতাম সংসারটাকে, তারপরেও সংসার পাতার চেষ্টা করছি। ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি একটু সব প্রেম করে বিয়ে করবো, যাতে আমার দুঃখ কষ্ট বোঝে, আমার মার মতো টর্চারি না করে, আমার ভালোবাসা আমার মন টন বোঝে। আমি এখন অসুস্থ হয়ে গেছি, মানে মানসিক অসুস্থ। আরেকদিকে আমার আলসার হয়েছিল, নিয়ম মতো খেতে পারি না, সকাল 6:30 বাড়ির দিকে বেরোই, 10টার পরে ঢুকি, সবকিছু আমাকে করতে হয়। আমার ছোটবেলা থেকে এটা আশা ছিল আমি একটা ভালো মানুষকে বিয়ে করব, যে মানুষটা পরের উপকার করবে, কাউকে না খাওয়াইতে খাইতে পারবে না, ফ্যামিলিতে কাউকে কষ্ট দিয়ে শান্তিতে থাকতে পারবে না। কারণ ছোটবেলা থেকে আমি পর উপকারী ছিলাম, মেডিকেলে কেউ যদি বাচ্চা নিয়ে আটকা পড়তো টাকা পয়সা না দিতে পারতো, তো আমি টাকা পয়সা 1,500 জাপারি দিয়ে হাতে পায়ে ধরে ছুটিয়ে দিছি, আমার মা সাপোর্ট করতো। আমি এরকমই ছোটবেলায় আমার ভাই বোনকে আমি না খাওয়াই খাওয়াইছি, না আমি নিজে না পড়ে ওকে পড়াইছি। আমার আশা ছিল আমি খুব ভালো একটা ছেলেকে বিয়ে করব, যে পরের উপকার আমাকে করতে দিবে, আর তার মানে তো এটা না যে আমি তার সংসারে ক্ষতি করে করব। আর লাস্ট হইলো এখন ভালো মানুষ হতে পেলাম না, জীবনে অনেক প্রতারিত হইলাম, মিথ্যা কথা বললে কাউকে ঠকাইতে পারবো না, আমার জীবনে কিছু ঘটেনি, তাই বিয়ে শাদি আর করবো না, কারণ ভালো মানুষ আমার কপালে জুটবে না। আমার তো ওই বয়সটা নেই যে আমি এখন আমরা জামলা চাকরি খুশি তাকে বিয়ে করে 10 বছর চাকরি করে যে সংসারটা ওইভাবে গড়ে তুলতে পারবো। ছোটবেলার দিকে যাওয়ার যত ইচ্ছা ছিল এখনো আছে। আমি 4 পর্যন্ত লেখাপড়া করছি, ঠিক মতো ক্লাস করতে পারিনি, লেখাপড়া অনেক দুর্বল আছি, কোনো অনুমুক্তিতে ভর্তি হইলেও 9 ভর্তি হইতে হয়, বিভিন্ন জায়গায় সুযোগ পাই, লেখাপড়া দুর্বলের কথা। কেউ যদি আমাকে লেখাপড়া করাইতে চান, শুধু আমার মা ইজ্জতের নিরাপত্তাটা চাই, কারণ আমার অতীতে যা ঘটে গেছে বর্তমানে ইজ্জত নিয়ে ভালো থাকতে চাই, মানে আমি এটুকু বুঝি। কেউ যদি আমাকে মন প্রাণ দিয়ে না তার নিজের বোন বা মেয়ের মতো হেল্প করে, আমি 2-3 বছরে ইন্টার পাস করতে পারবো, আর জীবনে ভালো কিছু করতে পারবো।
প্রিয় শ্রোতা, এতক্ষণ ধরে আমরা গল্পটা শুনলাম, এক অন্যরকম জীবনের গল্প, মানে একটা নারীর জীবনে সেই জীবনটা হেনস্থা হতে বা নারীর মর্যাদা নষ্ট হতে এবং তাকে সেই পরিমাণ কষ্টের মধ্যে দিয়ে এগিয়ে এসে আজকে যেখানে দাঁড়িয়েছে, তাতে করে আমি বলতে পারি খুব স্ক্যাটার্ড একটা লাইফ, মানে ছেঁড়া বেড়া সোজা বাংলায়, সন্তান নষ্ট থেকে শুরু করে বিবাহিত জীবনে একেবারে ছোটবেলা থেকেই কষ্ট, একেবারে ছোটবেলা থেকে যখন থেকে কষ্ট বোঝার বুদ্ধিটা আসছে তখন থেকেই সে কষ্টের মধ্যে খেয়ে না খেয়ে জীবন পার করেছে, পড়াশোনা খুবই সামান্য পড়াশোনা করার সুযোগও পেয়েছে, তারপরে বিবাহিত জীবনেও সেই একই ঘটনার রিপিটেশন, সন্তান পর্যন্ত নষ্ট করতে হয়েছে, একটা নারীর সমস্ত কিছু বিসর্জন দিয়ে এখনো পর্যন্ত বেঁচে আছে। বাট ওর আলটিমেট ইচ্ছা যেটা, তা হচ্ছে ও সামনের দিকে এগিয়ে যেতে চায়, ও ভালো থাকতে চায়, পড়াশোনা করতে চায়, একটা ভালো পজিশন সে হোল্ড করতে চায়, যতটুকু ওর এই সার্কামস্টেন্সেস সম্ভব, এত কিছু হারানোর পরে যতটুকু সম্ভব ভালো থাকা ততটুকু সে চায়। আর একটা বিষয় হচ্ছে প্রিয় শ্রোতা, গল্পটি আসলে ও ঠিকভাবে সেভাবে গুছিয়ে বলার ক্ষেত্রে সেটা মেনটেন করতে পারেনি, কিছু কিছু জায়গায় আমাদের খাপ ছাড়াও মনে হয়েছে হয়তো, এই সব কিছুর পরেও এই গল্পটাকেই আমরা সিলেক্ট করেছি আজকে আপনাদেরকে শোনানোর জন্য, বিকজ অফ এত কিছুর পরেও একটা মানুষ যে তার মেন্টাল সেটেলমেন্টে থেকে সামনের দিকে এগিয়ে যাওয়া বা সুন্দরভাবে বেঁচে থাকার আশাটুকু করতে পারে, সেটাই কিন্তু অনেক বড় ব্যাপার। আর সেই বড় ব্যাপারটাই আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করলাম আজকে বুলবুলির জীবনের গল্পের মধ্যে দিয়ে। ফাইনালি ও পড়াশোনা করতে চায় এবং জীবনে সফল হতে চায়, আমরা এই শুভকামনাই করি ওর প্রতি। এবিসি রেডিও এবং হ্যালো 920 টিম সবসময় এই শুভকামনা করে সমস্ত অতিথিদের যারা আসেন এখানে, সবার জীবনে সুন্দর হোক, এবং হয়তোবা আমাদের শুভকামনা এবং এতগুলো মানুষ আপনারা শুনেন, আপনাদের সবার দোয়া থাকে বলেই সেই মানুষগুলোর কোনো না কোনো গতি হয়, সেরকমই একটা গতি ওর হোক, এই শুভকামনা রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আগামী বুধবারে আরও একটা জীবনের গল্প নিয়ে ঠিক একই সময়ে অর্থাৎ বুধবার রাত 11:00 ABC রেডিও 89.3 FM এ আমি সেতু হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
আর দুঃখের পর বাড়ি দিতে হবে, যেতে হবে দূর, দুঃখের পর বাড়ি দিতে হবে, যেতে হবে দূর, পুরোটা সুর দেবে যেরা উঠতে হবে নতুন
exclusively on FusionBD.com.